আসসালামু আলাইকুম। অদ্ভুতের 336 এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে আসলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন বিদেশের ঘটনার জন্য, এটা কালেক্ট করা একটু কঠিন হয়ে যায়, তবে আমি সবাইকে রিকোয়েস্ট করি এবং অনেক সময় নক করি যারা আগে ঘটনা পাঠিয়েছেন তাদের। তাদের মাঝে যদি কেউ আমাকে রিপ্লাই দেন এবং শেয়ার করেন, সেই ঘটনাটি আবার দেখতে হয় শুনে আমার কাছে এটা কেমন, যদি পছন্দ হয় তখন সেটি শেয়ার করি। এভাবেই কিন্তু আসলে ঘটনা কালেক্ট করতে হয়। একই জিনিস আমাদের গ্রাম বাংলার ঘটনার ক্ষেত্রে ঘটে। অনেক ঘটনা আসে গ্রাম বাংলার যেগুলো আসলে আমার কাছে কিন্তু মনে হয় যে আমার ঠিক মন মতো হয় না, তখন সেগুলো আসলে শেয়ার করতে পারি না। আর ঈদে যারা বাড়িতে গিয়েছিলেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে কিছু ঘটনা কালেক্ট করে আনবেন, আপনাদেরকে পাঠানোর রিকোয়েস্ট করেছিলাম, কিছু এসছে, আমি সেগুলোর মধ্যে দিয়ে গিয়েছি। তো যাই হোক, এই সবকিছুর মাঝ থেকে আমি বাছাই করে কয়েকটি ঘটনা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আরো আরো ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন। তো আজ আর সময় নষ্ট করবো না, এখন চলে যাবো মূল অনুষ্ঠানে এবং নিয়ে আসবো আপনাদের জন্য ঘটনা। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এরফান চৌধুরী ইউনাইটেড স্টেটস এর জর্জিয়া থেকে, এবং তিনি তার শোনা একটি ঘটনা, তার পরিচিত জনের কাছে কালেক্ট করা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো চলুন আমরা শুনে আসি এরফান চৌধুরী শেয়ার করা ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করছি আপনাদের সামনে। চলে এলাম অদ্ভুতরেতে আপনাদের মাঝে এবং নিয়ে এলাম এরফান চৌধুরীর শেয়ার করা সেই ঘটনা। এরফান বেশ অনেক বছর জর্জিয়াতে বসবাস করেন। গত বছর তিনি ঘটনাটি শুনেছিলেন, সেদিন বৃষ্টির রাত, তার ভাইয়ের একটা গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আর কি যেটা, সেখানে তিনি রাতে হেল্প করছিলেন, মানে চাকরি করছিলেন, তাদের যে এমপ্লয় ছিল রাতে সে সিক কল দিয়েছিল, এটা 24 ঘন্টার একটা স্টেশন। তো এরফান ওই দিন যায় সেখানে কাজ করতে রাতের বেলা, তো একা ছিলেন, ভেতরে লক করা, মোটামুটি কাজকর্ম করছেন। শুধু যখন তাদের ভেন্ডরগুলো আসে ভোরের দিকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তখন খুলে দিতে হয়। তো রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাস্টমার ছিল না, একেবারেই ছিল না, বেশ লেজি একটা নাইট। এরফান টুকিটাকি তার জিনিসপত্র করে বসেছিল। তো ভোরের দিকে তাদের একজন ভেন্ডর আসে প্রোডাক্ট নিয়ে। তো এরফান দরজা খুলে দেয়, সে প্রোডাক্ট রাখতে রাখতে গল্প করতে থাকে। তারা বিভিন্ন সময় যেহেতু মানুষজন নাই গল্প করত। তো সেই ভেন্ডরকে তিনি বলছিলেন যে এরকম বৃষ্টি কঠিন অবস্থা, দেখো ওইদিকে, মানে যে তাদের গ্যাস স্টেশনের ওই পাশে একটা বিশাল উডসের মতো ছিল, বলতেছিল যে ওখানে দেখো কি অবস্থা, মনে হয় পানি জমে গেছে। সেই তো সেই যে ভেন্ডর তাকে বলতেছিল যে হ্যাঁ, এরকম বৃষ্টি রাতে ক্যাম্পিং করতে কিন্তু খুব মজা উডসের মধ্যে। তো ওই যে ভেন্ডর, ওর নাম ড্যান, ও তাকায় আছে ওই দূরে উডসের দিকে আর বলতেছে, বিষাদভাবে তাকায় আছে। তো বলতেছে যে একসময় খুব ক্যাম্পিং করতো আমার ভাইয়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, আমি কাজে কর্মে আটকা, তুমি গেছো নাকি ক্যাম্প করতে কখনো? তো ইরফান বলতেছে না, আমার তো যাওয়া হয় না, আসলে আমার কাজকর্ম থাকে, আর এই যে আমার ভাইয়ের স্টেশন এখানেও দেখতে হয়। বলে হ্যাঁ ম্যান, এটা আসলে তোমার লাক খারাপ, তুমি ওরকম গেলে বুঝতা যে কি মজা। আমার ভাই তো মোটামুটি সে ভ্যান ক্যাম্পার, তার ভ্যানের মধ্যে সবকিছু থাকে, এটা নিয়ে সে ঘুরে, আর আমি আগে যাইতাম ওর সাথে বিভিন্ন সময় ক্যাম্প ট্যাম্প করতে, এখন আর যাওয়া হয় না। তো এই বলে সে তাকে আসছে, এর মাঝে বৃষ্টির তোড় আরো বাড়ছে। তো হচ্ছে এটা ওই ভেন্ডর বললো যে আমি একটু তোমার এখানে এসে দাঁড়াই, একটা কফি খাই, ভালো লাগতেছে না। তো এসে দাঁড়াইলো, কফি নিয়ে কথা বলতেছে। তো তখন ইরফান একটু ইন্টারেস্ট ফিল করলো, এমনি বৃষ্টি, কাস্টমার কিচ্ছু নাই। তো বলতেছে যে তুমি যে ক্যাম্পিং এ গেছো কেমন লাগতো বৃষ্টির সময়? মানে এতো অন্যরকম একটা অবস্থা, বৃষ্টিতে ক্যাম্পের ভিতরে থাকতা? বলে হ্যাঁ, টেন্টে থাকতাম, একটু এমন জায়গায় টেন্ট করতাম, উপর দিয়ে আর একটা কিছু দিয়ে নিতাম, এই পাশে বড় একটা ত্রিপল দিয়ে ঢেকে দিতাম যাতে পানি আমার তাবুতে না আসে, আর তাবু তো এটা বাথটাব ফ্লোর, তো সুতরাং মানে ওই নিচে পানি চলে যায় পাশ দিয়ে, এরকম জায়গায় করতাম আর কি, সুটেবল প্লেসে। তো ভালোই লাগতো, বেশ মজা লাগতো, স্পুকিও মনে হইত। তো ইরফান বলতেছে যে স্পুকি কেন মনে হইতো, মানে তুমি তোমার ভাই কিছু দেখছো নাকি জাস্ট তোমরা ওই রাত্রেবেলা ফরেস্টে ক্যাম্পিং করতেছে এজন্য ভয়ে তোমাদের কাছে স্পুকি লাগতো, ফিলটা ওরকম হইতো। তখন ড্যান বলতেছে যে না অ্যাকচুয়ালি আমি কিছু দেখি নাই, বাট ফিল তো অবশ্যই আছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নর্দার্ন সাইডে, এনকার নর্দার্ন সাইডে যে উডস এটা কিন্তু অনেক ডেন্সড, আর ওই জায়গায় মানুষ বলে, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি যে ওই জায়গায় বিগফুট আছে এবং অনেকে দেখছে বিগফুট, তো এটা আমাদের কানেই আসতো, আর বয়সও তখন কম ছিল। তা আমি আর আমার ভাই কিন্তু মেইনলি ওখানে যাইতামই আসলে এই বিগফুট দেখার জন্য। তো আমার আব্বার পুরনো ট্রাক ছিল একটা ফোর্ডের, তো ওইটা নষ্ট থাকতো প্রায়, তা আমার ভাই ওইটা রিপেয়ার করত, ও রিপেয়ার করতে করার পরে আমি আরো এরকম করে চলে যেতাম জিনিসপত্র নিয়ে, যে ওখানে ক্যাম্প করতাম বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে, মানে যে জায়গাগুলো তাঁবু ফেলার জন্য আর কি, মানে তাঁবু ফেলে ওখানে ই করতাম, ক্যাম্প করতাম, আর দেখতে চাইতাম যে এরকম কিছু আছে নাকি। রাতের বেলা বেশ উইয়ার্ড হয়ে যেত জায়গাটা, মানে একেবারে মানে ডেন্সড ফগ আসতো, বড় বড় গাছ অন্যরকম, তুমি দেখলেই ভয় পাবা। তো ফিল তো অবশ্যই আছে। তো তখন ইরফান জিজ্ঞেস করছে তুমি কিছু দেখো নাই, বলে যে না আমি দেখি নাই, বাট আমি শুনছি, আমি শব্দ শুনছি, আমি একবার এরকম ক্যাম্পে গেছি আমার ভাইয়ের সাথেই, আমরা দুজনে ছিলাম ক্যাম্প করতেছিলাম, তো রাতের বেলা হঠাৎ করে পানি খেতে যেয়ে দেখি যে আমাদের যে পানির কন্টেইনার ওইটার নিচে সামান্য একটু পানি আছে, মানে পানি প্রায় শেষ, আর আমি মোটামুটি বেশ পানি খেতাম, তো আমার মানে টেনশন লেগে যায় যে পানি তো নাই, পানি লাগবে, তো কি করব চিন্তা করলাম যে আমি নেমে যাই একটু, মানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা একটু আপহিলে ছিল, তো ওখান থেকে নামার চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হয়, নিচে নামলে একটা ক্রিক আছে, মানে একটা খালের মতো আর কি, তো ওইখানে মানে স্প্রিং ওয়াটার আছে অনেক, তো চিন্তা করছি যে ওখান থেকে পানি ভরে নেই, আর আমার এমনি একটু রেস্টরুমে যাওয়ার দরকার ছিল, তা আমি তাড়াতাড়ি ওখান থেকে একটা বটল নিয়ে, বড় আমাদের ট্রাক থেকে, আমি ভাইরে বললাম যে আমি যাচ্ছি। তা আমার ভাই একটু মানে টেনশনে পড়লো, বললো যে তুই একলা একলা ওদিকে যাবি, বলে যা। আমি ভাইরে বললাম ডোন্ট ওয়ারি আসতেছি, ভোরে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নেমে গেলাম। নামতে নামতে আমি টেনশন করতেছি, মানে একটু টেনশনে পড়লাম, কারণ সামনে কিন্তু অন্ধকার, আমার ফ্ল্যাশ লাইটের আলো যা পড়তেছে মাটিতে, এবং আমার নি লেভেল মানে আমার হাঁটু পর্যন্ত মোটামুটি ফগ উড়ে বেড়াইতেছে গাছপালার মধ্যে দিয়ে, কারণ ওই সময় ওয়েদারটা ওইরকম ছিল। আর রাতের বেলা আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, মানে আমাদের মতো জায়গায় ক্যাম্প সাইট থেকে কিন্তু মানুষ হাঁটা চলা করে না, কারণ একদম পোষা জায়গায় আমরা ক্যাম্পিং করি নাই, এটা একদম পোষা জায়গা না, যেমন অনেক জায়গায় মানে দেখানো থাকে পার্কের যে জায়গায় ক্যাম্প করবেন এই সেই, কিন্তু আমরা করছি একদম উডসের ভিতরে এসে হিলের উপরে। যাই হোক, এইখান থেকে আমি নামতেছি, নিচের দিকে নেমেই যেতেছি কারণ ক্রিক হচ্ছে নিচে, তো আমি নামতে নামতে এক জায়গায় গেলাম, সেই জায়গায় বসে আমার কাজ সারলাম, তারপরে আমি আরো নেমে গেলাম ওয়াটার বটল হাতে ক্রিকের দিকে। তো যখন ক্রিকের কাছে আসছি, এসে দেখতেছি যে চাঁদ বের হয়েছে, মেঘের ফাঁক থেকে চাঁদ বেরিয়েছে, খুব সুন্দর আলো পড়ছে চারিদিকে, মানে ক্রিকের ওই পাশেও যে উডস ওইটার উপরেও পড়ছে, পানির মধ্যে পড়তেছে, এবং পানিটা খুব সুন্দর বয়ে যেতেছে শব্দ করে, কুলকুল করে, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি কিছুক্ষণ মোহিত হয়ে গেছি, মানে আমি ওইদিকে মানে দাঁড়ায় জাস্ট তাকায় আছি, এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর আমি আমার বাটলে পানি ভরা শুরু করলাম, পানি ভরলাম, পানি ভরে পুরো ফুল করলাম, ঘুরে আসতেছি, ঘুরছি, ঘুরে আসতেছি, এই সময় আমি ঠিক পেছনে একটা ডাক শুনলাম, মনে হলো যে ক্রিকের ওই পারে কিছু একটা চিৎকার করলো, এমন চিৎকার যে চিৎকারটা আসলে আমি কখনো শুনি না, আমি কিন্তু জানি বেয়ার কিভাবে ডাকে বা অন্যান্য অনেক প্রাণীর আমি শব্দ জানি, বাট এই শব্দের সাথে আমি পরিচিত না, বেশ টানা একটা শব্দ, মানে প্রথমে বেশ ভারী হয়ে গেছে, তারপর কেমন করে যেন টেনে গেছে শব্দটা, তো ভয় পেলাম প্রচন্ড। তা আমি দাঁড়ায় গেছিলাম, দাঁড়ায় গিয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখতেছি যে কি ব্যাপার, কিছু দেখা যায় কিনা, দেখলাম যে না কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি ফ্ল্যাশ লাইট মারলাম ওইদিকে, এখন আকাশে কিন্তু জ্যোৎস্নার আলো ছিল, তারপরও ফ্ল্যাশ লাইট মারছি, ওই পাশের গাছগাছালির মধ্যে যে পড়ছে, আমি ডানে বামে ফ্ল্যাশ প্যান করলাম, মানে আলোটার এইদিক আর ওইদিক করলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি যখন ডান দিকে ঘুরায় ফেলছি ফ্ল্যাশ লাইটটা, এই সময় বাঁদিক থেকে মনে হলো আবার একটা এরকম চিৎকার আসলো, মানে বেশ টানা, এবং মনে হলো আরো জোরে। তো আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইট ঘুরায় ওঠা শুরু করলাম উপরে, মানে আমাকে যেতে হবে, মানে যেদিক থেকে আসছে ওদিকে যেতেই হবে, আমার ক্যাম্পে চলে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি উঠতেছি, মানে কষ্ট হইতেছে, বটলটাও বেশ ভারী ছিল, প্রায় 2 লিটারের মতো ভারী, তো নিয়ে আমি উঠতেছি, উঠতে উঠতে আমি ক্যাম্পের কাছে আসার পরে দেখলাম যে আমার ভাই খুব অ্যাংশাসলি দাঁড়ায় ছিল, বলতেছে যে কিসের কিসের শব্দ হইল, কি যেন ডাকছে। তাই আমি বললাম যে ইয়ার রাইট, তুমি শুনছো, আমিও তো শুনে আসলাম। তার ভাই বলতেছে হ্যাঁ আমিও শুনছি, আমি তো টেনশনে পড়লাম যে কি ব্যাপার। বলে যে হ্যাঁ, তো আমরা দুই ভাই ওই দিন খুব মানে রাতে যখন শুয়েছি ভয় ভয়ে ছিলাম, আমরা ভয় ভয়ে ছিলাম যে মানে কি জিনিসের ডাক শুনলাম, এটা কি আসলে বিগফুট কিনা। আবার কিউরিয়াসিটিও ছিল আমার ভাইয়ের মধ্যে একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই ঘুমাইতে পারিনি, ভোরের দিকে ঘুম আসছে, পরে ঘুমায় গেছিলাম। তো ওই দিন চলে আসছে আর কিছু দেখা হয়নি। তো এইটা হলো আমার ঘটনা। কিন্তু তোমার আমি আরো মজার ঘটনা বলতে পারি, আমার ভাই কিন্তু দেখছে বিগফুট। তো তখন ইরফান বলছে তোমার ভাই দেখছে মানে? বলে হ্যাঁ, আমার ভাই যে বলছি তোমারে, যে ও তো ভ্যান ক্যাম্পার, ও ভ্যান নিয়ে যায় আর কি। তো ওর সাথে ওর বিড়াল আছে, ও বিড়াল নিয়ে চলে যায় ওখানে, যে রাত্রেবেলা বসে থাকে, মানে ওর যখন খুশি হয় যেরকম ও চলে যায়। তো আমার ভাই আজ থেকে বছর পাঁচেক আগে এরকম গেছিল, তো সে তার ভ্যান নিয়ে বেরিয়েছে। তখন তার নতুন ভ্যান আর কি, মানে নতুন শুরু করছে, মানে খুব ভালো না ভ্যানটা, মোটামুটি একটা ভ্যান ছিল তার। যাই হোক, ওই ভ্যান নিয়ে সে ওখানে চলে গেছে, মোটামুটি তার সবকিছু এখানে সেট আপ করা ভ্যানের মধ্যে, ঘুমানোর জায়গা টাকা বানানো। তো ও গেছে ওর সাথে ওর বিড়াল, তো ও একা একা গেছে। তো একা একা কিন্তু ও প্রায় যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে, ও বিভিন্ন উঠতে যায়, বিভিন্ন ক্যাম্প সাইটে যায়, ভ্যান নিয়ে থাকে রাত্রে, ওখানে বসে থাকে, ওইটা ওর অভ্যাস। তো ওই দিনও গেছে, তো ওই দিনও যখন যাচ্ছে তখন থেকে ও ফোরকাস্টে দেখছিল যে বৃষ্টি আসন্ন, আর ওই যেতে যেতেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ও ঢুকলো আর কি, যেই ক্যাম্পিং এসে যাওয়ার কথা সেখানে গেল। তো গিয়ে যাইতে যাইতে, তো ও তো একটু থাকেই একটু ই জায়গায়, যেহেতু ওর নিজস্ব ভ্যান আছে ও ওইটাতে থাকবে। তো যে একটু রিমোট জায়গায়, যে জায়গাটায় আর কি ও পছন্দ করে, ওরকম একটা জায়গায় ভ্যান নিয়ে ঢুকছে। তো ঢুকতে যেই দেখতেছে তখন ও যে অফ রোড দিয়ে যাচ্ছে, ওই জায়গায় বেশ কাদা টাদা হয়ে গেছে বেশ। তো এই কাদার মধ্যে দিয়ে অফ রোডের এক্সপিরিয়েন্স নিতে নিতে সামনে এগিয়ে গেল, ও জায়গাটা চিনে, কারণ ওর আগে এসে ওইটা সিলেক্ট করে গেছে যে জায়গায় সে আসবে, এর আগে এসে সে ঠিক করছে যে এইখানে থাকবে। তো যাই হোক, এখন যদি মানে তার ভাগ্য খারাপ হয় অন্য কোনো গাড়ি থেকে যায়, তাহলে তো আর ওখানে থাকা হবে না। তো এগুলো চিন্তা করতে করতে সে এগুলো যাইতেছে, যাতে অন্য কেউ ওখানে আবার ক্যাম্প না করে। তো এই চিন্তা করতে করতে ও গাড়ি নিয়ে একসময় পৌঁছায় গেল, দেখলো যে না জায়গাটা ফাঁকা, কারণ এই জায়গায় একটু বৃষ্টি টিষ্টি হয়েছে তো আরো মানুষ আসে নাই। তো ও যে ঢুকলো, তো ওই জায়গাটা হচ্ছে এরকম একটু ওভাল টাইপের, মানে ঘুরানো একটা গোল টাইপের জায়গা, চারিপাশ দিয়ে গাছ কিন্তু ঘুরে আছে, আর একটা পাশ দিয়ে খোলা, এবং ওই খোলা জায়গা দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যায়। তো ও কিন্তু এই জন্যই জায়গাটা সিলেক্ট করছিল আগের বার এসে, দেখছিল যে আর মানে ও চিন্তা করছিল যে ওই ভয় পাচ্ছিল যে অন্য কোনো গাড়ি এসে পড়ে নাকি, জায়গাটা সুন্দর, কেউ যদি এখানে দেখে আবার এখানে আসে এর জন্য চিন্তা করতেছিল। যাই হোক, তো গিয়ে দেখছে যে ওই একা, তো ওখানে গাড়ি ঢুকায় দিচ্ছে, গাড়ি ঢুকায় গাড়ি রাখলো। রাখার পর যখন ইঞ্জিন অফ করছে, পুরা কোয়াইট, শুধু বৃষ্টির শব্দ হইতেছে ওর গাড়ির উপরে যে পড়তেছে, বৃষ্টির শব্দ হইতেছে, এবং ওর কাছে বেশ মানে ভালো লাগতেছে, মজাই লাগতেছে। ওর বিড়াল এতক্ষণ ছিল, তো বিড়াল নিয়েও কিছুক্ষণ খেলা ডেলা করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো বসে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। তো তারপরে আর তো কিছু করার নাই, দুইজনে ওই যে বিড়াল নিয়ে বসে, সে ওই পিছনে ভ্যানের যে পিছনের অংশটা একটা শেড টেনে দিয়ে ও খুলে দিছে, পিছনের ভ্যানের অংশটা তো খুলে দিয়ে ও দেখতেছে দূরে, এমন জায়গায় ভ্যানটা রাখছে ব্যাক করে যে ওখান থেকে পিছনে পাহাড়ের খোলা অংশটা দেখা যায় আর কিছু গাছগাছালি। তো ওখানে বসে দেখতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশের আলোতে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, অন্ধকার হলেও আকাশের আলোতে বৃষ্টি বোঝা যাচ্ছে, এবং মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে। ওই লাইটনিং এর আলোতে চারিদিক আরো অন্যরকম লাগে, মানে যখন দূরে লাইটনিং চমকায়, মানে ওই যে পাহাড়ের উপরে, তখন চারিপাশ ঝকঝকে হয়ে যায়, মানে পাহাড়গুলো দেখা যায়, আর এই পাশের গাছগাছালিও দেখা যায়, আর এর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, তো বেশ লাগতেছে, এবং একটু পরপরই মানে এই বিজলি চমকাইতেছে। তো দেখে বেশ ভালো লাগতেছে, বিড়াল নিয়েও বসে বসে দেখতেছে। তো অনেকক্ষণ এরকম দেখলো, তখন চিন্তা করলো যে না আর তো কিছু করার নাই, আমি শুয়ে পড়ি আর কি করব। তো এই চিন্তা করে সে দরজাটা লাগাই দিল, দরজা লাগাই দিয়ে বিড়ালকে তার মতো পাশে শোয়াই দিল, এবং নিজে শোয়ার প্রস্তুতি নিতেছে। তো এই সময় ওর জানি কেমন একটা ফিল হইল, ফিলটা হচ্ছে মানে হঠাৎ করে বিজলি চমকাইছে, তো এই পাশের উইন্ডোতে সে তখনও পর্দা টানে নাই, ওর এখানে কার্টেন ছিল, তার কাছে মনে হইল গাছগাছালির মধ্যে দূরে কিছু একটা সে দেখলো, মানে কেউ একটা মানে ফিগারের মতো দাঁড়ায় আছে। তো অবাক হলো, মানে বিদ্যুতের ফ্ল্যাশে দেখছে তো জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাই, ও ভালো মতো আবার দেখার চেষ্টা করলো যে নেক্সট ফ্ল্যাশে দেখা যায় কিনা। তো পরবর্তী অনেকক্ষণ পর যখন আবার বিদ্যুৎ চমকাইছে, দেখলো যে না কিছু নাই। তো চিন্তা করলো আমি কি এটা কি কল্পনায় দেখছি। তো এই চিন্তা করতে করতে সে আবার নিজে জিনিসপত্র গোছাইতেছে, তো এর মধ্যে কিন্তু বিজলি চমকাইতেছে, তো সবকিছু রেডি করছে, এখন পর্দাটা টানবে। তো লাস্টের বার যখন কার্টেন টানতে গেছে, তখন ও আবার ফ্ল্যাশে দেখলো, মনে হইল ওইখানে কে দাঁড়ায় আছে, এবং মনে হলো বেশ লম্বা একটা মানুষ দাঁড়ায় আছে, বেশ উঁচু এরকম। তো তখনই ওর মনের মধ্যে কিন্তু মানে এরকম চিন্তা ভাবনা ঢুকে গেছে যে এটা কি অন্য কিছু নাকি, কারণ মানুষের হাইট এত হওয়ার কথা না, দেখেই মনে হচ্ছে 7-8 feet উঁচা। একটু ভয় লাগছে, মানে আমার ভাই কিন্তু মোটামুটি বেশ সাহসী, মানে ওর নাম ডাস্টিন, ও আমার থেকে বেশি সাহসী। তো ও মনে মনে চিন্তা করলো যে এটা যদি বিগফুট হয়ে থাকে, এটা তো মানে ক্যাপচার করা, ছবি তোলা বা কিছু তো আসলে মানে একটা কঠিন জিনিস, এটা তুলতে পারলে বা এটা ডকুমেন্ট করতে পারলে তো বিশাল একটা ব্যাপার। তো সে যেরকম কিউরিয়াসিটি ফিল করতেছে বা আগ্রহ ফিল করতেছে যে এটা ছবি টবি কিছু তুলতে পারি কিনা বা যেটা দেখছি আসলে রিয়েল কিনা, একই সাথে সে ভয়ও পাইতেছে, কারণ জিনিসটা তো আসলে অতিপ্রাকৃতই, কারণ এখন পর্যন্ত তো এরকম কোন প্রমাণ নাই এরকম কিছু দেখার, আর এটা কেমন ইন নেচার, ফেরোসাস কিনা, হু নোস। তো এই জন্য ভয় পাচ্ছে। তো চিন্তা করতে করতে তার মানে মাথার মধ্যে একটা ডিলেমা তৈরি হলো, মানে সে এটা ছবি তোলার চেষ্টা করবে বা এটা নিয়ে আরো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবে নাকি ঘুমায় যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলো যে আমি বের হই, আস্তে করে বের হই। তো ওর যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের ভিতর থেকে ওর হ্যান্ডিক্যাম আর ফ্ল্যাশ লাইট নিয়ে ও বের হয়। তো ওর যে হ্যান্ডিক্যাম ওইটা কিন্তু বেশ ভালো নাইট মোড ক্যাপেবল একটা হ্যান্ডিক্যাম, বেশ ভালো ভিডিও হয়। তো ওইটা নিছে আর ওই পরে নিছে, রেইনকোট পরে নিছে যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। তো ফ্ল্যাশ লাইট নিয়ে বের হয়েছে, বের হয়ে এসে ভ্যানের এই পাশ থেকে বের হয়েছে ফার্স্টে, মানে যেই সাইডে গাছপালার ওখানে ও দেখছিল তার অপোজিট সাইড থেকে বের হয়েছে। বের হয়ে সে ওই পাশে আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের আড়াল থেকে, যে সে উঁকি দিচ্ছে, সে চাচ্ছে যে ফার্স্টে সে জাস্ট বের হয়ে ক্যামেরাটা ওইদিকে তাক করে ধরবে, হ্যাঁ দেখবে যে ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো বৃষ্টি কিন্তু পড়তেছে, ওর জ্যাকেটের মধ্যে পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে ভ্যানের সাথে গা লাগায় লাগায় একদম শেষ মাথায় গেছে, গিয়ে ওর যে ক্যামেরাটা সেটা অন করছে, অন করে সে আস্তে করে ক্যামেরার লেন্সটা ওদিকে তাক করছে, করে সে তারপর তাকাচ্ছে। তো ওর নিজের চোখেতে এত ভালো দেখতে পাচ্তেছে না, ক্যামেরার যে ফ্ল্যাপ খুলছে যে মনিটর ফ্ল্যাপ ওইটা তো ও দেখতেছে, আবার ওইটাকে আড়ালও দিতেছে ওর হাত দিয়ে যাতে পানি বেশি না লাগে, ওইটা মানে মানে ওয়াটারপ্রুফ ছিল, তারপরও সে হাত দিয়ে ওটাকে আড়াল করতেছে দেখার জন্য। তো ওই ক্যামেরার যে মনিটর ওইটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গার গাছপালাগুলো যে জায়গাতে ও ফোকাস করছে ওখান থেকে দেখা যাচ্ছে গাছপালাগুলো নড়তেছে, ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরা নর্মাল বৃষ্টির পানি হালকা হালকা পড়ছে, তখন কিন্তু খুব ভারী বৃষ্টি না, ড্রিজলিং রেইন হচ্ছে। তো চিন্তা করলো আমি কি যাব নাকি ওইখানে, এই চিন্তা করে তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় পেয়েছিল ডাস্টিন। তো তারপরও একসময় কিউরিয়াসিটি আসলে বেশি পেয়ে বসছে। তো ডাস্টিন আসলে একা একা থাকে তো ওই জায়গায়, একা একা বিভিন্ন সময় ক্যাম্পিং করে, শুধু এইখানে না আরো অন্যান্য জায়গায় যায়, তো এই কারণে ওর সাহস একটু বেশি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালে না, ওই রাতের আলো যতটুকু পড়তেছে এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই যে জায়গায় সে ফিগারটা দেখছিল ওই জায়গায় যে পৌঁছায়। এখন ওই জায়গায় পৌঁছানোর পর ওর গা ছমছম করতেছিল, গা ছমছম করতেছিল, কারণ কি ও এই জায়গায় কিন্তু দেখছিল বিশাল ফিগারটা। তো ও চিন্তা করতেছে যে মানে এখানে কিছু আছে নাকি, আমাকে দেখতেছে নাকি, মানে এম আই বিং ওয়াচড, মানে কোন জায়গার থেকে আমাকে দেখতেছে নাকি, এরকম চিন্তা করতে করতে আরো সামনে এগিয়ে যায়। তো দেখতেছে এইখানে গাছগাছালির ডেন্সিটিটা একটু কম, মানে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা বেশ দূরে দূরে। তো ও আস্তে আস্তে ঢুকে যায় ওই গাছগাছালির মধ্যে আর চিন্তা করতেছে। তো ক্যামেরাটা অন করে আবার মাঝে মাঝে গাছের উপর দিকে ফোকাস করতেছিল যে উপরে কিছু আছে নাকি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাইফাই সিনেমা বা ইত্যাদিতে দেখা যায় গাছের উপরে এরকম ঝুলে থাকে, এগুলো চিন্তা করতেছিল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে। তো ডাস্টিন চিন্তা করতেছিল নিজে নিজে যে এইরকম যদি আসলেও গাছে কিছু দেখি তাহলে আমি কি করব, মানে আমার ক্যামেরা যদি ধরা পড়ে এরকম কি করব। তো ওখান তো দৌড় দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই, যদিও ওর গাড়ির মধ্যে ই ছিল, টিজার গান ছিল, তারপর পেপার স্প্রে ছিল, তো এইগুলো দিয়ে তো আসলে কোনো কিছু হবে না যদি এটা মানে অন্যরকম কোন ক্রিয়েচার হয় বিগফুট টাইপের। আর অ্যাকচুয়ালি এটা জানেও না কেউ কিছু জিনিসটা কি, এটা তো আসলে মানুষ বলে যে দেখছে, বাট এটা কোন নেচার বা কিছু কেউ বলতে পারে না, যা মানুষ বলে এগুলা মনে হয় শুনলে যে এগুলো আসলে এক্সাজারেট করা, মানে মানুষ আসলে শিওর না। তো যাই হোক, এগুলা চিন্তা করে ডাস্টিন দেখতেছে গাছের মধ্যে এরকম ও ক্যামেরা তাক করে করে যাচ্ছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে, তো চিন্তা করলো যে কিরে আমি গাছের দিকে ক্যামেরা তাক করতে করতে আমি পিছনের রাস্তাও ঠিক মতো দেখি নাই, এই অংশটাতে ও হেঁটে আসেও নাই এর আগে কখনো, তোর চারিপাশে শুধু গাছপালা, অনেকটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। রাস্তিন কিন্তু আরেকটু ভয় পেয়েছে, তো ভয় পেয়ে ও মানে মোটামুটি একটা আন্দাজ মতো হাঁটা শুরু করছে সামনে, চিন্তা করছে ওদিক দিয়ে বেরোলে মনে হয় ওর ওই যেখানে গাড়ি রাখা ওখানে পাবে। আবার বিড়ালের জন্য অনেক চিন্তা হচ্ছে, বিড়ালকে গাড়িতে রেখে আসছে সে। যাই হোক, তো ও একটু ভয় ছিল রাস্তিন, তো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন দেখলো যে এখানে গাছপালাটা একটু ডেন্সড হয়ে গেছে, এখান থেকে আসলে দেখার মতো উপায় নাই। তো তখন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারে। তো ফ্ল্যাশ লাইট যখন মারছে, ওর কাছে মনে হইল ওর থেকে বেশ কিছু দূর দিয়ে কিছু একটা দৌড়ে গেছে এবং বেশ ভারী, মাটিতে ধপ 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 করে শব্দ হয়েছে। তো ডাস্টিন কিন্তু ভয় পাইছে, ও মনে করছে কোনো বেয়ার কিনা, কারণ বেয়ারও তো অনেক হ্যাভি হয়। ও ভয়ের চোটে একটা গাছ ধরে, মানে এক হাতে তো হ্যান্ডিক্যাম ধরা ছিল, একটা একটা মোটামুটি একটা গাছ, মোটা গাছ ধরে গাছের পিছে ঘুরিয়ে গেছে দ্রুত, শব্দটা শুনে যে মানে এখানে বেয়ার অনেক সময় দেখা যায় এসে অ্যাটাক করে বসে এরকম ঠাস করে। তো চিন্তা করছে যে এই যেদিক থেকে শব্দ আসছে ওদিক থেকে আসলে ও যদি গাছের পাশে চলে যায় তাহলে প্রথম অ্যাটাকটা ওই গাছের উপর দিয়ে যাবে, আর বেয়ার খুব ভালো চোখে দেখে না। তো ওইভাবে করে ওই গাছের গাছটাকে ঘুরে গেছে, পিছলা গাছ, হাতের মধ্যে পানি লেগে গেল। তো তাকায় দেখতেছে যে না, ওখানে কোনো কিছু নাই, শব্দটা পাইছে বিয়ারটি আর কিচ্ছু নাই। ও গাছের ফাঁকে থেকে এরকম দাঁড়ায়, মানে এমন একটা প্রিপারেশন যে ওকে কেউ অ্যাটাক করতে আসলে ও জাস্ট ঘুরবে গাছের পাশ থেকে এরকম। তো ওইরকম করে ও লাইট মারছে চারিপাশে, লাইট মেরে দেখলো কিচ্ছু নাই, হালকা হালকা বৃষ্টির পানি এদিক দিয়ে পড়তেছে, গাছের পাতায় আটকায় যাচ্ছে অনেক, তারপর পড়তেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলো চুপচাপ, এই এই রাতের এই শব্দ, বৃষ্টি পড়া, এই পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে পটপট পটপট পট, এছাড়া কোনো শব্দ নাই, আর মাঝে মাঝে মেঘ গুড়গুড় করতেছে। তো ডাস্টিন তারপর চিন্তা করলো যে না, আমাকে আবার হাঁটতে হবে, এনে গাছের পাশে বসে থেকে তো লাভ নাই। তো আবার হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে একটা জায়গায় বের হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, এই জায়গার সামনে মানে ও যেখানে বেরিয়েছে তার থেকে সামনে হালকা একটু ঢালু হয়ে গেছে, আর তার পাশে একটা পাহাড়, এবং পাহাড়ের ওইখানে নিচে একটা গুহা দেখা যেতেছে, খোলা মুখ এরকম গুহাটার। তো ডাস্টিন একটু ভয় পেয়েছে গুহা মুখটা দেখে, অন্ধকার, ওই ভিতরে তো একদম অন্ধকার, আকাশে তো এখানে তো বাইরে আকাশের আলো আছে, সেটা হালকা ভাবে পড়ছে চারিদিকে, এটা তো যতটুকু দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, আর গুহা মুখটা অন্ধকার, মানে একদম ডিপ ডার্ক। ওইখানে ও চিন্তা করলো ঢুকবে কিনা, তো ঢোকার সাহসটা হইল না ওর, মানে চিন্তা করলো যে না। তো ও করল কি, আস্তে আস্তে হেঁটে আরো সামনে গেছে, ওর ইচ্ছা ছিল গুহামুখের খুব কাছে যেয়ে সে তার ক্যামেরাটা অন করবে, এরকম চিন্তা করছে। তো ও আস্তে 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 কেন ক্যামেরা অন করলো, কিন্তু একটা শব্দ হয়, যখন সুইচ টিপে টিপ করে একটা শব্দ হয়, তো চিন্তা করছে শব্দটা করবে না, লাস্ট মোমেন্টে যে একটা টিপ দিয়ে দেখবে আর কি, ভিতরে কিছু দেখা যায় নাকি, বা নাইট ভিশনে কতটুকু আসে ভিতরে, এটা চিন্তা করতেছিল। তো হাঁটতে হাঁটতে গুহার থেকে মোটামুটি কাছে চলে আসছে ডাস্টিন, এসে সে ক্যামেরাটা তুলছে মানে টিপ দিবে, এই সময় সে গুহার মধ্যে দেখলো যে একজোড়া লাল কিছু চোখের মতো জ্বলে উঠল, মানে দুইটা চোখের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা আছে, মানে বোঝা যাচ্ছে যে এই চোখের মালিক তার মাথা অনেক বড়, মানে চোখটা এরকম খুলছে, জ্বলন্ত চোখ, মানে জল 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 করতেছে। ওইটা দেখে ডাস্টিন আসলে সাহস রাখতে পারে না, ওই ক্যামেরা অন করতে ভুলে গেছে, ঘুরে দৌড় দিল ওখান থেকে, ও দৌড়াইতেছে, ও ভয় পাচ্ছে যে পিছনে পিছনে দৌড়ে আসতেছে কিনা কেউ, এই দৌড়াইতে 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 সে মানে মানে কোনো দিশা হারায় ফেলছে, মানে তার মানে মনে হচ্ছে যে তার ভিতর থেকে তার লাংস বের হয়ে আসবে, এত কষ্ট দৌড়াই দৌড়াইতে, অনেক দূর দৌড়াইছে কোনো দিক পাইতেছে না। তারপর কি মনে করে সে বাদিকে দৌড়াইলো, চিন্তা করলো আচ্ছা এইদিকে যাই, মানে একটা মানে র্যান্ডম দিক বাদিকে দৌড়াইলো, দৌড়াইতে দৌড়াইতে ফ্ল্যাশ লাইট মারতেছে, আবার সামনে দেখতেছে গাছপালার মধ্যে দিয়ে, এরকম করতে করতে এক জায়গায় তার চোখ পড়লো দূরে গাছপালার ফাঁক দিয়ে ওইদিকে যে দেখা যাচ্ছে দূরে কিছু একটা দাঁড়ায় আছে, মানে কোন একটা কিছু। তো আরেকটু সামনে যেতে বুঝলো যে ওইটা ওর ভ্যান, তো দৌড়ায় তাড়াতাড়ি ফাঁকা জায়গাতে বেরোয় আসছে ভ্যানের কাছে, এসে তো মানে ও থ্যাংকস গড মনে মনে বলতেছে, মানে বলতেছে আই শুডন হ্যাভ গান দেয়ার, এটা ভাবতেছে ভাবতে ভাবতে যে সে আস্তে করে তার ভ্যানের দরজা খুলছে। তো দরজা খুলতে ভিতরে কেবিন ল্যাম্প জ্বলে উঠছে, জ্বলার পর দেখতেছে যে বিড়াল বিছানায় মাথা নিচু করে শুয়েছিল চুপচাপ, তো ওকে দেখেই মাথা তুলে কেমন জানি ভয়ার্ত ভাবে ডাকলো। তো তাড়াতাড়ি যে বিড়াল ওই তার জ্যাকেট খুলে ফেলতে খুলে বিড়ালটা খুলে নিল, নিয়ে ঢুকলো, ঢুকে দরজা লাগাই দিল। তো দেখতেছে বিড়ালটা ভয় পাইছে বেশ, সে বুঝতে পারছে বিড়ালটা ভয় পাইছে, কেন এত ভয় পাইছে বুঝলো না, মানে বিড়াল তো কিছু দেখার কথা না এখান থেকে, আনলেস ও যদি জানলা দিয়ে তাকায় থাকে। দেখলো যে হ্যাঁ পর্দা তো ও টানে নাই, পর্দা সরানোই ছিল, বেশ খানিকটা সরানো, তো কিছু দেখছে কিনা কে জানে চিন্তা করতেছে। তো বিড়ালটারও জাস্ট পিঠে হাত বুলাই দিয়ে বলছে যে মানে রিল্যাক্স রিল্যাক্স বলে মানে ঘুম ভাড়ায় দেওয়ার চেষ্টা করছে, বিড়ালটারে শোয়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ বসে থাকলো, বৃষ্টি কিন্তু টুক 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 খুব আস্তে আস্তে পড়তেছে। একবার চিন্তা করলো যে এখান থেকে সরে যাবে কিনা, তো চিন্তা করলো যে এখন যে অবস্থা রাস্তায় নিশ্চয়ই আরো পানি টানি জমছে, এর মধ্যে যাওয়াটা রাত হয়ে গেছে, বেশ রাত, বেরোনটা ঠিক হবে না, এর থেকে এক কাজ করি সকালে যাই, আমি সব পর্দা টর্দা টেনে শুয়ে পড়ি। সে চিন্তা করো মেক শিওর করলো যে লক টক সব করা আছে কিনা, দরজা টরজা সব লক আছে নাকি। তো জ্যাকেট তো আগেই চেঞ্জ করে রাখছে, তো নিজের জাস্ট প্যান্টটা চেঞ্জ করে ও পর্দা টর্দা ভালো মতো টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। তো ডাস্টিন বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম আসতেছে না, কারণ এই টিপটিপ বৃষ্টির শব্দ আসতেছে, আর ওই যে মাথায় টেনশন যে ও কি দেখলো এটা, কিন্তু অনেকক্ষণ ঘুম আসতেছে না। তো এক সময় ওর এসে গেছে, তন্দ্রার মতো এসে গেছে, মানে ঘুম মানে চোখ লেগে আসছে ঘুমায় যাবে। এই সময় হঠাৎ করে মনে হলো যে ওর বিড়াল গড়গড় করে ডাকতেছে, আর কেমন জানি বিড়াল যেরকম মারামারি করলে যেরকম শব্দ করে, ম্যাও এরকম করে, এরকম করতেছে, বেশ মানে গড়গড় করে শব্দ করতেছে আর বেশ গলার ভেতর থেকে শব্দ করতেছে। তো জাস্ট তাকায় দেখতেছে, তখন কিন্তু ভেতরের ওর যে কেবিন ল্যাম্প বন্ধ করা, এই পর্দার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ওই রাতের আলো, এরকম দেখতেছে ওই জানালার দিকে তাকায় বিড়ালটা ম্যাও করতেছে। তো পেছনের যে ওর ই ছিল মানে হ্যাচটা ছিল, ওই হ্যাচের যে আইন মানে ইটা পেছনের যে উইন্ডশিল্ডের মতো হ্যাচের রেয়ার উইন্ডশিল্ড যেটা, ওইটা কিন্তু ও জাস্ট একটা হালকা পাতলা একটা ই দিয়ে দিছিল ফিল্টারের মতো, ওখানে পর্দা দেয় নাই, কারণ ওই দিনের বেলা তখন হালকা একটু আলো আসেন আলো আসা দরকার। তো রাতের যে আলোটা ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বাইরের অংশ ওই ফিল্টার ভেদ করেও খানিকটা দেখা যাচ্ছে। তো দেখতেছে বিড়ালটা ওই ওই আলোতে, ওই হালকা আলো রুমের মধ্যে, ওই তার ওই ইসের মধ্যে ভ্যানের মধ্যে, ওই হালকা আলোতে চোখে যতটুকু শুয়ে আসছে, এর মধ্যে ডাস্টিন দেখতেছে যে ওর যে ওই পিছনের যে রেয়ার উইন্ডশিল্ড যেটা আছে, ওইটার মধ্যে কিছু একটা হয়তো সামনে আসলো, মাথা একটা মাথার মতো, এবং মাথাটা বেশ বড় বোঝা গেল, মানে রাতের ওই যে রাতের আলো যতটুকু পড়ছে ওইটা তো ওই জায়গাটা কভার করছে, তো ওই জায়গায় যখন মাথাটা আসছে একটা ছায়া তৈরি হয়েছে। তো ও দেখতেছে যে ওই মাথাটা সামনে আসছে উইন্ডশিল্ডের একদম সামনে, বেশ বড় একটা মাথা, একটা এরকম কালো রঙের আসছে এরকম, আর ওর বিড়াল ওইটার দিকে তাকায় মানে একদম গলার ভেতর থেকে শব্দ করতেছে এবং সে ভয় পাইছে। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়ে দেখে বিড়ালটা কাঁপতেছে লিটারালি ভিতরে, এবং তার লেজ এরকম ফুলে গেছে, সে বুঝতে পারছে। তো এইরকম অ্যাটাকিং সাউন্ড বিড়াল হয় না, প্রচন্ড ভয় পেয়ে অ্যাটাকিং হয়েছে বিড়ালটা। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়েছে বলে দিয়েছে, কিন্তু বিড়াল মানতেছে না, সে এরকম করতেছে, এবং ডাস্টিনের প্রচন্ড ভয় লাগলো, কারণ সে ফিল করলো যে একটা এরকম মাথার মতো কিছু একটা এসে তার গাড়ির রেয়ার উইন্ডশিল্ডের মধ্যে মনে হচ্ছে একদম নাক চেপে ধরে এরকম এরকম ভাবে ই করতেছে। এই সময় সে দেখলো যে একজোড়া চোখ মনে ওইখানে জল জল করতেছে ওই ফিল্টারের ওই পাশে, ফিল্টারটা না থাকলে স্পষ্ট সে দেখতে পারত। এখানে তার যা মনে হয়েছে বড় একটা মাথা এবং জ্বলন্ত দুইটা চোখ, এরকম মানে জল জল করতে দুইটা চোখ তার দিকে তাকায় আছে রেয়ার উইন্ডশিল্ডের এই ফিল্টারের ওই পারে। ও কিন্তু একটা পাতলা প্লাস্টিকের নেট টাইপের ফিল্টার লাগানো, ওইটার মধ্যে না থাকলে কিন্তু পুরো স্পষ্ট সে হয়তো অনেক কিছুই দেখতে পারত আরো। তো ডাস্টিন অন্ধকারে নিজেও কাঁপতেছে, ওর বিড়ালও এরকম গড়গড় করতেছে এসে। তো বিড়ালকে সে রিল্যাক্স করার চেষ্টা করতে, বিড়াল যাতে ওইটাকে আবার না ডাকে, কিন্তু বেশ বড় সাইজের। এই সময় সে একটা ভারী শব্দ শুনলো, মনে হলো নাক দিয়ে নিঃশ্বাস ফেলার মতো, আর মনে হলো তার ভ্যানটাকে কেউ একটু ধাক্কা দিল সামনের দিকে, নড়ে উঠছে ভ্যান, মানে ডাস্টিন এত ভয় পেয়েছে ও লাফ দিয়ে তাড়াতাড়ি তার ওই বিছানার থেকে নেমে এসে একদম মানে প্রায় ক্রল করে মানে একটা পা সামনে দিয়ে কোনো মতে তার সামনে চলে আসছে। এসে ড্রাইভিং সিটে বসে তার সামনের যে উইন্ডশিল্ডের যে একটা কভার দিয়ে রাখছিল ওটা টান দিয়ে সরা ফেলল, মানে দ্রুত গাড়িটা স্টার্ট দিল, দিয়ে ধুম করে সে ওটা ড্রাইভে ফেলে টান মানে অ্যাক্সেলারেটর চেপে ধরছে। ওর এত খেয়ালও নাই যে ও কোন দিকে যাচ্ছে, হেডলাইটটা জ্বালায় দিয়েছে, হঠাৎ করে চোখে পড়লো সামনের রাস্তাটা মানে ভিজা, পানি অনেকটাই জমে গেছে এদিক দিয়ে। তো আন্দাজে মোটামুটি আন্দাজেই সে ঘুরায় সামনে বের হয়ে আসছে, প্রচন্ড ভয় পেয়েছে সে। এবং যখন সে ওই দিক দিয়ে বের হয়ে যায় ঘুরে, তখন পিছনে মনে হলো যে বিশাল জোরে একটা প্রাণীর ডাক। তো ডাস্টিন বলছে যে এই ডাকটা জাস্ট লাইক ওই যে আমি সহ ছোটবেলায় শুনছিলাম, মানে আমি যখন আরো ছোট ছিলাম, আমরা যখন গেছিলাম যেই ডাকটা শুনছিল সেই ডাকটাই আরো লাউড আরো কাছের থেকে শব্দটা পাইছে। তো ডাস্টিন তাড়াতাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে এবং তার কাছে মনে হলো ওইটা জিনিসটা ডাকতে ডাকতে তার কাছাকাছি চলে আসতেছে, মানে সাউন্ডটা আরো লাউড হইতেছে, ওনার কাছাকাছি চলে আসতেছে। তো ও পিছনের দিকে তাকায়, ওই যে তার ইসে কিছু দেখতে পাচ্ছে না আলো আধারির মধ্যে। তো একটা জায়গায় এসে আলোটা বেশ ছড়ায় পড়ছিল রাস্তার দুই পাশে, মানে তার যে হেডলাইটের আলো এটা এইভাবে ছড়ায় গেছে গাছে যে পিছনের অংশটা একটু আলোকিত হয়েছে, আর এর মধ্যে সে ব্রেক করছিল। এই টেইল লাইটের আলোতে আর এই লাইটের ছড়ানো আলোতে কিছু একটা মনে হয়েছে বেশ বড় সাইজের, মানে 8-9 ফিট হবে তার যে ভ্যান ছিল ভ্যানের উচ্চতা হবে, এরকম দুইটা হাত উঁচা করে এরকম করে সাউন্ড করতেছে, মনে হলো একটা অবয়বের মতো। তো ডাস্টিন আসলে মানে ও থামার তো প্রশ্নই আসে না, ও কাদার মধ্যে দিয়ে চালায় যেভাবে পারে, উঠে এসে মেন রাস্তায় উঠছে ওখান থেকে, মানে মেন রাস্তা মানে ওই যে ওই ক্যাম্পের ওই ফরেস্টের রাস্তায় সেখানে উঠছে, ওইখান থেকে উঠে এসে চালায় ওই রাত্রেবেলায় বের হয়ে গেছে একদম মেন রোডে। মেন রোডে যে সে মানে খুব ফাস্ট চালাইছে, চালায় সে একেবারে মানে আমাদের বাবার যে বাড়ি, আমার আব্বা আলাদা থাকতো তো ওই বাড়িতে চলে গেছে, ডাস্টিন আব্বার সাথে থাকতো না, ও আলাদা থাকতো, তারপরও সে আব্বার বাসায় চলে গেছে। তো যাওয়ার পর পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সমানে হং ফুরতেছিল, তো হং করাতে আমার আব্বা আবার খুব একটু ই মানুষ, রাগী মানুষ, রাগ করে বেরিয়েছে, মানে হুঁশ দেওয়ার বলে কি ব্যাপার বলে ডাস্টিনের গাড়ি দেখছে, দেখে সে চিন্তা করলো যে কি ব্যাপার ও এরকম হং করতেছে কেন। তো আব্বা বেরোয় আসছিল বাসা থেকে, বেরে আসার পরে ডাস্টিন তখন গেট খুলে ফেরেছে, তো আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে আব্বাকে বলল যে এইরকম এরকম ঘটনা, এইরকম এরকম ঘটনার সম্মুখীন। তো আব্বা ওর সাথে রাগারাগি করলো যে তোমারে কে বলছে রাত বিলাইতে ক্যাম্পিং করতে, তুমি তো একটা মানে শিখ মানুষ হয়ে যেতেছ, দিনের রাত্রে দিন নাই রাত নাই তুমি এই ভ্যান নিয়ে ঘুরার এদিক ওদিক যাও, মানে হোয়াট ইজ দ্য ক্যাচ, মানে আমার আব্বার কিছু ব্যবসা বাণিজ্য ছিল ওগুলো দেখতে বলছিল ডাস্টিনে, তো ওগুলোর দিকে ওর মন ছিল না একদম। তো আব্বা রাগারাগি করলো, তো যাই হোক ডাস্টিন পরে চলে আসে। তো এই ঘটনাটা আব্বা শুনছে এবং আমার ফ্যামিলির আরো আমার কাজিনরাও শুনছে, আমি তো শুনছি। তো আমার ভাই কিন্তু এই জিনিসটা দেখছিল এবং দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মানে আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স যে এরকম অতি লৌকিক কিছু দেখার, এবং দ্যাট ইজ স্কেরি। তো এই ঘটনা ইরফান শুনতে শুনতে তাদের তখন অলরেডি আলো বের হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন ওই ড্যান বলল যে আমার আরো আরো ট্রিপ মারতে হবে, আরো অনেক ডেলিভারি আর সাইট আছে যেতে হবে। তো যাই হোক তোমার এই ঘটনাটা বললাম, এরকম ঘটনা যদি তুমি লাইক করো, আরো এরকম ঘটনা পেলে তোমাকে আমি বলবো বলে ইরফানের কাছ থেকে ড্যান বিদায় নেয়। আর ইরফান বেশ ফ্যান্টাসাইজ হয়ে যায় চিন্তা করে যে কেমন লাগবে। তো ইরফান অনেকদিন চেষ্টা করছে, তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে বলছে যে চলো আমরা যে উঠতে যাই, মানে ওই নর্দার্ন সাইডে না যেতে পারলো, মোটামুটি এখানে যেসব ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে যাই, তো রাজি করাইতে পারে না, ওখানকার পরিচিত যারা আছে তারা কেউই নাকি যেতে চায় না ওইখানে, দে আর স্কেপটিক, মানে এইসব ব্যাপারে তারা রাজি না, তারা বলে যে আমরা দিনে কোথাও যাই পিকনিক করে চলে আসি, মানে রাতে থাকবে না তারা। তো এই জন্য ইরফানের যাওয়া হয় নাই। ইরফান উইশ করে যে সে যদি কখনো সুযোগ পায় সে কারো সাথে চলে যাবে, হয়তো ড্যান বা এরকম কারো সাথেই কোন একটা চান্স খুঁজে যাবে যে ঘুরে আসবে এরকম জায়গায়, একটা রাতে ওভারনাইট স্টে করলে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা সে নেবে, আর যদি কোনো কিছু সেখানে সে পায় সেটা সে জানাবে, বলছে যে পেলে কোনো ভিডিও ফুটেজ পেলে সেটাও পাঠাবে। তো এই ছিল ইরফানের কালেক্ট করা একটা ঘটনা যেটা আমি শেয়ার করলাম আমার মতো করে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, ভয় লাগছে, আমার মনে হচ্ছিল যে আমি খুব শীঘ্রই কোথাও যাই গিয়ে এরকম ক্যাম্প ফায়ার করে বসি, তবে খুব ভালো লাগে। কিন্তু আমি আমাদের দেশেও কিন্তু যখন নাকি পাহাড়ি এলাকায় গেছি রাতের বেলা কোথাও বসে এই ধরনের অতিপ্রাকৃত গল্প করতে কিন্তু বেশ লাগে, বেশ মজা লাগে, যদিও সিকিউরিটির ব্যাপারটা আছে, তারপরও বেশ ইন্টারেস্টিং কিন্তু। আর এখন আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা ফেসবুকে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন, যেটি আহমেদ বাবু নামে আছে, আর আমাদের অদ্ভুত রূপে আছে সেটিও আপনারা ফলো করে রাখতে পারেন, আর তার সাথে আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে অদ্ভুতের সেটিতে জয়েন করে ফেলতে পারেন। আর যদি প্যাট্রিয়নে যান তাহলে সেখানে গেলে আপনারা কিন্তু আমাদের এপিসোডগুলো অ্যাড ফ্রি অবস্থায় পেয়ে যাবেন, সেগুলো আপনারা গ্র্যাব করতে পারেন, আরো অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট সেখানে থাকবে। তো আমি চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা নিয়ে, ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য দ্বিতীয় ঘটনা। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফাহিম আজাদ শ্রীমঙ্গল থেকে। ফাহিম তার নানির বড় বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, বেশ অনেক বছর আগের কথা, 1950-এর দশকে। আর সেই ঘটনাটি তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তা আমি চলে যাচ্ছি ফাহিমের পাঠানো সেই ঘটনায়। ফাহিমের নানি তখন খুবই ছোট, তার বড় বোনের বিয়ে হচ্ছিল। তো বিয়ের আয়োজন চলছে বাড়িতে, বেশ উৎসব মুখর পরিবেশ, মানুষজন বিভিন্ন কাজকর্ম করছে, পিঠা বানাচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে তাদের বাড়িতে, মানে বেশ উৎসব মুখর একটা পরিবেশ। তো একটা সময় বরপক্ষ এলো। তো বরপক্ষ আসতে আসতে তখন অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকালের দিকে বরপক্ষ এসে হাজির হলো। তো বিভিন্ন রকমের সেই গ্রামের আচার আয়োজন হচ্ছে, সেই সময় আর একটু কনজারভেটিভ ছিল সবকিছু। তো যাই হোক, তারপরও বেশ আনন্দমুখর পরিবেশে বরকে বরণ করা হলো এবং তারপরে বেশ অনেক রকম অনুষ্ঠান আচারের মাধ্যমে তারপর এখানে তাদের বিয়ে পড়ানো হলো। তো বিয়ে হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, বেশ অনেক দূর পর্যন্ত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, দূরের মাঠ পর্যন্ত, অসংখ্য মানুষ, অনেক আতিথেয়তা, অনেক মেলামেশা, সবাই একটা বেশ উৎসব মুখর পরিবেশে ছিল। যাই হোক, এই সবকিছু শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, মানে আকাশের সূর্যের আলো মিলিয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এদিকে সেই নানির বাবা, মানে ফাহিমের যে নানি তার বাবা, তিনি অস্থির হয়ে গেছেন, কারণ রাত হয়ে যাচ্ছে, তিনি মেয়েকে কিভাবে দেবেন। আর এদিকে বরের যে বাবা, তিনিও খুব তাগাদা দিচ্ছেন, কারণ তাকে যেতে হবে। তো বাড়িতে আলোচনা শুরু হয়েছে, কানাঘুষা শুরু হয়েছে, রাতের বেলা এত দূর যাবে এই বরযাত্রী, এটা তো একটু ভয়ের, ডেঞ্জারাস, কারণ এই রাস্তা দিয়ে যাবে এবং ওই সময় অনেক জায়গায় ডাকাতও থাকতো। তো এগুলো সবকিছু নিয়ে তারা ভয় পাচ্ছে, রাতের বেলা এরকম নতুন বধূ তারা বিদায় দিবে। তো যাই হোক, একবার সেই কোনের বাবা রিকোয়েস্ট করে বসলেন বরের বাবাকে যে আজকে আমাদের এখানে নলে থেকেই যান। তো তখন সেই বরের বাবা বললেন যে না, আমাদের এইটা কালচারে নাই, আমরা পারবো না, আমাদের যেতে হবে, রাত হলেও যেতে হবে। তো যাই হোক, অবশেষে তারা সবকিছু গুছালেন, পালকি ছিল, সেই পালকিতে সেই নববধূকে উঠানো হলো, ফাহিমের সেই নানিকে উঠানো হলো, এবং সবকিছু গোছায় তাদের সাথে যে মিষ্টি টিষ্টি ছিল, মিঠাই, এগুলো সব তুলে দেওয়া হলো সেই পালকির ভেতরে, আরও জিনিসপত্র টুকিটাকি যা যা আছে আর কি মেয়ের, সেগুলো তুলে দেওয়া হলো। তো বরের বাবা আটজন মানুষ নিয়ে আসছিল ওই পালকি বয়ে নেওয়ার জন্য, মানে চারজন চারজন করে। তো তারা মোটামুটি রেডি হয়ে গেল চারজন, মানে এগুলা তারা অফ এন অন যাওয়া আসা করবে এবং এরাই তাদের পাহারা দিয়ে নেবে, মানে চারজন যখন পালকি বইবে বাকি চারজন পাহারায় থাকবে, আশপাশ দিয়ে ঘিরে থাকবে, এবং এভাবে করেই আবার দেখা যাবে যে তাদের মধ্যে ডিউটি সুইচ হবে। তো এইভাবেই যাবে, এবং গ্রাম মোটামুটি বরের যে গ্রাম সেটা মোটামুটি বেশ খানিকটা দূরেই এখান থেকে। তো এইভাবে সব প্রিপারেশন হলো, বিদায়ের পালা হলো, বাড়িতে যেই আবেগঘন পরিবেশ হয় সেরকম হলো, কান্নাকাটি ইত্যাদি ইত্যাদি। তো তারপরে ফাহিমের নানিকে বিদায় দেওয়া হলো। তো বরপক্ষ রওনা দিচ্ছেন সেই পালকি নিয়ে এবং হেঁটে যাচ্ছেন, এবং ফাহিমের সেই নানা, মানে নানির বড় বোনের হাজবেন্ড, তিনি সাথে সাথে যাচ্ছেন পালকির পাশে পাশে হেঁটে। তার বাবা আছেন সামনে, তিনি একটু মানে মৌলবী টাইপের মানুষ, তিনি সাথে করে তার হ্যারিকেন নিয়ে একদম সামনে সামনে যাচ্ছেন, তার সাহস অনেক বেশি, এবং তিনি হাতে একটা লাঠি নিয়েছেন, আর তার আশ্রয় দিয়ে চলছে এই যে চারজন বেহারা যারা এখন পাহারা দিচ্ছে, তারা ঘিরে চলছে পালকিকে, আর মাঝখানে পালকি, আর এই পালকি বয়ে নিয়ে যাচ্ছে আরো চারজন। বেশ অন্যরকম একটা দৃশ্য, গ্রামের রাত, তখন আনুমানিক রাত 8টারও বেশি বাজে, আর গ্রামে সে সময় এটাই নিশুতি রাত, মানে রাত 8টা মানে সে 50-এর দশকে একদম নিশীথ রাত, গ্রামে বিদ্যুৎ ছিল না, কিছু ছিল না। তো সেই রাস্তা দিয়ে হেঁটে চলছেন, রাস্তার মধ্যে শুধু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কিছুই নাই, চাঁদের আলোতে চারিপাশের যে ফসলের মাঠ এগুলো ধুয়ে যাচ্ছে চাঁদের আলোতে, আর তারা মূল যে সড়কটা ছিল গ্রামের বের হওয়ার সেটা ধরে যাচ্ছেন। তো মাঝে মাঝে এই যে পালকি যারা নিয়েছেন তারা একটা হাঁক ছাড়ছেন ভেতর থেকে, এটাতে তাদের অনেকটা শক্তি রিগেইন হয় বা এক ধরনের ইন্সপায়ার্ড তারা ফিল করেন, এভাবে যাচ্ছেন ওই চারজন যারা বইছেন পালকিরা, আর বাকিরা ঘিরে চলছেন, অনেকটা মানে মার্চ করে যাবার মতো একটা জিনিস। তো বর যিনি ছিলেন, মানে ফাহিমের সেই নানা, তিনি পালকির পাশে এসে আস্তে আস্তে নিচু স্বরে তার কোনের সাথে কথা বলার চেষ্টা করছেন, যে মানে আপনি ঠিক আছেন, এরকম ভাবে বলার চেষ্টা করতেছেন। তো সেখান থেকেও মৃদু কণ্ঠে হালকা কথা আসতেছে, ফাহিমের সেই নানা মানে খেয়াল রাখতেছেন যাতে তার বাবা আবার তার এই জিনিসটা না দেখে, কারণ তখনকার মানুষ অনেক কনজারভেটিভ ছিল, তারা মানে একটু বেশি সবকিছু রেখে ঢেকে করতো আর কি, সময় লজ্জাটা অনেক বেশি ছিল মানুষের মধ্যে। যাই হোক, হেঁটে চলছে, এবং অন্যরকম একটা পরিবেশ পুরো রাস্তা দিয়ে, মনে হচ্ছে যে একটা ডিফারেন্ট লুক, এবং সেই নানার বাবা হাতে হারিকেন নিয়ে সামনে। তো চলতে চলতে তারা অনেক মাঠ পার হয়ে গেল এরকম, এবং মানে প্রান্তরের পর প্রান্তর পার হচ্ছে, এবং যেই তার নানার যে বাবা ছিলেন তিনি বারবার বলতেছেন বেহারাদের যে আরো চলো, আরো সামনে গিয়ে তারপর তোমরা অন্যরা ওরা নাও কাজ নাও, এরকম ভাবে বলতেছে আর কি, মানে সুইচ করতে আর কি নিজেদের ভেতরে। তো আরো অনেক দূর যাওয়ার পর তারা একপাশে পালকিটা রাখলো, বেয়ারারা পালকিটা রেখে তারা যখন বিশ্রাম নিল, নিয়ে বাকি যারা চারজন এমনি হেঁটে আসছে তারা পালকি নিল, এই চারজন এখন পাহারার দায়িত্বে আছে, আবার চলা শুরু করলো। এইবার চলতে চলতে তারা এই যে গ্রামের যে মূল সীমানা এটা পার হয়ে গেল, এখন ঢুকছে পাশের গ্রামে, এবং সেটা অনেক এই পাশের যে গ্রামটা এইটা একটু টিলা টক্কর দিয়ে ঘেরা, চারিপাশে টিলা টিলা আছে অনেক বেশি, এবং রাস্তাগুলা বেশ এরকম মানে পেছানো পেছানো রাস্তা, টিলার মাঝখান দিয়ে কেটে বানানো অনেক রাস্তা আছে এরকম, মানে একটু অন্যরকম রাস্তাটা, এবং গাছপালা অন্যরকম, টিলার উপরে বড় বড় গাছ, এবং মানে দূরেও দেখা যাচ্ছে যে এই জায়গাতে টিলা একটু শেষ হিসেবে জায়গায় সমতল জায়গাটার মধ্যে অসংখ্য গাছ, মানে মনে হচ্ছে যে একটা বন্য পরিবেশ এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং মেঘে আকাশটা ছেয়ে আছে বেশি, এই জায়গায় রাতের অন্ধকারটা মনে হচ্ছে বেড়ে গেছে, ডেন্সড হয়ে গেছে, এবং দূরের ওই গাছগুলাকে মনে হচ্ছে যে অন্ধকারে ছেয়ে আছে পুরা, হারিকেনের আলো খুব বেশি দূর যাচ্ছে না এই অন্ধকারের মধ্যে। তো ওই জায়গা দিয়ে যখন চলছে টিলার মাঝখান দিয়ে, তখন এই যে চারজন এক্সট্রা বেহারা ছিল যারা পাহারা দিয়ে চলছিল, তারা হেঁটে কাছে চলে আসে বরের বাবার কাছে। তো তারা তাকে কিছু একটা বলে কানে কানে, তো বলার পরে বরের বাবা যিনি ছিলেন তিনি একটু মাথা নাড়লেন, এবং তিনি দেখলেন যে তিনি মানে জোরে জোরে কিছু দোয়া পড়তে পড়তে চললেন। তো ফাহিমের নানা যিনি ছিলেন মানে যিনি বর, তিনি বুঝতেছিলেন না যে ব্যাপারটা কেন ঘটলো, তিনি মানে হঠাৎ করে তার বাবা এরকম দোয়া পড়া শুরু করলেন, এবং যারা ওখানকার বেহারা ছিলেন যারা নাকি ওই পালকি বেয়ে নিয়ে যাচ্ছেন তারা মনে হচ্ছে একটু জোরে জোরে হাঁক দিচ্ছেন। তো তিনি বুঝতে পারলেন না চেঞ্জিংটা কেন ঘটলো, তো তিনি জিজ্ঞেস করলেন ওই চারজন যারা ওই পাশে পাশে চলতেছেন বেহারা, যারা এখন মানে রিল্যাক্সে আছেন তাদের কাছে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। তো তারা বললেন, শুধু এর মধ্যে একজন বললেন জায়গাটা খুব একটা সুবিধার না, চলেন আপনি হাইটা চলেন, আপনি পালকির পাশে থাকেন একদম। তো তিনি আর কিছু বললেন না ফাহিমের নানা, তিনি চিন্তা করলেন যে হতে পারে চোর ডাকাত কত কিছু থাকতে পারে, গ্রামের রাস্তাঘাট তো ভালো না, তিনিও জানেন যে এরকম রাস্তা দিয়ে রাতের বেলা শান্ত মানুষই চলে না এরকম অবস্থা। তো যাই হোক, চলতে চলতে তারা যাচ্ছে, অনেক দূর চলে আসছে, অনেকগুলো এরকম টিলার মাঝখানের খাঁজ পার হয়ে হয়ে আসছে। তো একটা জায়গায় এসে দেখলেন যে ওই গাছ, বিশাল একটা বড় গাছ, মট গাছের মতো, ওইটার এই পাশে বেশ ছায়া পড়ছে, পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো বট গাছে যাওয়ার আগেই ওইখানে আরো একটু আগে দেখলো যে ওই যারা বেহারা ছিল তারা খুব ক্লান্ত হয়ে গেছে, তারা ক্লান্ত হয়ে গেছে এবং তারা থেমে দাঁড়াইলো, থেমে দাঁড়ায় পালকিটা নামায় রাখলো, মানে একটু জিরাবে তারা এরকম। তো বাকি নতুন যারা বেহারা তারাও দায়িত্ব নেওয়ার জন্য রেডি, মানে এখান থেকে আবার তারা নিবে। আর বোঝা গেল যে এইটা আরেক গ্রামের একটা অংশ শুরু হয়ে গেছে এখান থেকে, কারণ এই পাশে ফসলের মাঠ আছে বিশাল, দেখা যাচ্ছে যে বিশাল ফসলের মাঠ, এখানে চাষাবাদ হচ্ছে। আর দূরে তাকালে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ওখানে নদী, মানে এই ফসলের মাঠের ওই পারে নদী, নদী মনে হয় বেঁকে গেছে, ওখান থেকে চাঁদের আলো পড়ে একটা রিফ্লেকশন ছুটতেছে সেই একদম প্রান্তে মনে হচ্ছে। তো জায়গাটা বেশ সুন্দর। তো ওখানে যখন তারা বসছে, বসে সবাই প্রত্যেকটা বেহারাই বসে গেছে, যে বরের বাবা ছিলেন তিনি একটু মানে মনে হচ্ছে শক্ত সামর্থ্য মানুষ, তিনি লাঠিটা নিয়ে পাশে যে একটু উঁচা একটা মাটির মতো জায়গা সেইখানে বসলেন, বসে তিনি জিরাচ্ছেন। আর বর যিনি ছিলেন তিনি ঠিক পালকির পাশেই বসে রইলেন। একটু পরে দেখা গেল যে শব্দ আসতেছে তাদের পাশে, যে ওইখানে যে ঝোপঝড় আছে ওইটার মধ্যে শব্দ আসতেছে, ঝোপঝড়ের শব্দ হওয়ার ফলে মানে সবাই একটু সচকিত হয়ে গেল যে কি ব্যাপার, শব্দটা কিসের। এর মধ্যে একজন দেখল যে একটা কুকুর, কুকুরই হবে কারণ কালো কুচকুচে চোখ দুটা জ্বলতেছে, ওইটা ঝোপের মধ্যে থেকে মাথা বের করছে এবং ওইটা মুখ খুলে রাখছে, ওইটার ভেতরে দাঁত দেখা যাচ্ছে সাদা রঙের, এটা একজন বেহারা দেখছে। তো বেহারা দেখে ওই বলে জোরে চিৎকার করছে ওকে ধমক দিয়ে, মানে এরকম করে ধমক দিছে। রাতের মধ্যে এই ধমকের শব্দটা খুব লাউড মনে হয়েছে, কারণ কুকুরটা কিন্তু তখনও শব্দ করেনি, সে ধমক দেওয়ার সাথে সাথেই কুকুরটা একটা শব্দ করলো ঘড়ঘড় করে, তারপর দেখলো আরো চার পাঁচটা কুকুর তার পিছিয়ে পিছিয়ে বেরোয় আসলো এবং সেগুলো সব এরকম কালো রঙের, এবং এর মধ্যে সবচেয়ে সামনে যেটা আছে সেটা ডাকলো, ঘেউ ঘেউ করে ডাকলো বেশ ভয়ঙ্কর ভাবে, কয়েকবার ঘেউ করে ডেকে তারপর আবার লম্বা একটা শব্দ করলো হাউলের মতো, কান্নার মতো আর কি, মানে বেশ ভয়ঙ্কর, মানে একটা পিলে চমকে যাওয়ার মতো ডাক। তো ফাহিমের নানা একটু ভয় পেয়ে গেলেন, মানে তিনি তো একদম ইয়াং, তিনি বর, তিনি ভয় পেয়ে গেছেন, তার নব্য বিবাহিতা স্ত্রী ওই ইসের মধ্যে বসা, পালকিতে বসা, তো তিনি তাড়াতাড়ি পালকির যে এই পাশের যে পর্দা এটা সরায় মাথা ঢুকাইলেন ভিতরে। ঢুকাই তিনি বলতেছেন তার স্ত্রীকে, আপনি ভয় পাবেন না, সামনে কুকুর আসছে, তো কুকুর আসছে, কুকুরকে সবাই তাড়াই দিতেছে, আমিও তাড়াই দিচ্ছি, দাঁড়ান আমি তো আমি আছি, আপনি কোনো চিন্তা করেন না। তো এটা বলাতে তার বলার যে ভঙ্গি ছিল এটাতে ফাহিমের নানি হেসে দিল, মনে হলো যে মানে পরিবেশটা হালকা হয়ে গেছে, তিনি হেসে দিল। তিনি বলল যে কুকুর তাড়াবেন, তো একটু লজ্জা পেয়েছে ফাহিমের নানা, তিনি বলল যে হ্যাঁ আপনি বসেন, আপনি চিন্তা করেন না। বলে তিনি তাড়াতাড়ি তার মাথা বের করে ফেলেন এবং তাকায় দেখতেছেন যে বেহারারা কুকুরগুলাকে সরাচ্ছে, লাঠি দিয়ে এরকম বাড়ি দিচ্ছে, কুকুরগুলো একবারে চলে যাচ্ছে না, ওখানে মানে মানে একটু পিছায় যাচ্ছে আর প্রচন্ড শব্দে ডাকতেছে, ঘেউ ঘেউ করতেছে, পরিস্থিতি দেখে ওটা ভালো মনে হচ্ছে না। এবং ওখানে বেশ অনেকগুলো কুকুর, মানে একটা কুকুরের পাল ওইখানে, খুবই অবাক করা কাণ্ড, এখানে এগুলো কোত্থেকে আসছে, এবং কুকুরগুলো দেখে মনে হচ্ছে সবই কালো, ব্যাপারটা খুবই অন্যরকম। তো যাই হোক, ফাহিমের নানা পালকির পাশে দাঁড়ায় আছেন, তিনি আর তিনি যাচ্ছেন না ওখানে, মানে সামনে যাচ্ছেন না, যেহেতু তার স্ত্রী ভয় পাবেন তিনি বুঝতে পারছেন, তো তিনি ওখানে দাঁড়ায় আছেন। এদিকে এটা পরে শোনা যে ফাহিমের নানির কি হয়েছিল, তো তিনি নাকি ভিতরে বসে হঠাৎ শুনতেছিলেন পালকে চলতে চলতে, যে পালকে যখন থামছে বসেছিল, তো তিনি বুঝলেন যে এখন একটু রিল্যাক্স করতে হবে। তো তারও ওখানে বসে থেকে খুব অস্বস্তি লাগতেছিল, কারণ তিনি একটু দুরন্ত ছিলেন, বাড়িতে হাঁটাচলা করতেন, রান্নাবাড়া করতেন, ঘরে খুব আদরের কন্যা ছিলেন পরিবারের, এবং মানে বাসায় মাথায় রাখতেন তিনি। তো তিনি এইখানে যে এই এতক্ষণ চুপচাপ বসে আছেন একটা পালকির মধ্যে, তার অসহ্য লাগতেছিল, আর তার নিজের কাছেও ফিলটা খারাপ লাগতেছিল যে মানুষের কাঁধে চড়ে চড়ে তিনি যাচ্ছেন, তার কাছে এটা অস্বস্তি লাগতেছিল। আবার অদ্ভুত একটা মায়াও ফিল করতেছিলেন তার নতুন বরের জন্য, যে এই বেচারা হেঁটে হেঁটে যাচ্ছে পুরো রাস্তা আর তিনি বসে আছেন। তো যাই হোক, এর মধ্যে যখন তাদেরকে রিল্যাক্স করতে দেয়, তিনি ভাবলেন যে এই একটু মানে বসলো আর কি, এই দুরুনিটা একটু থামছে, তিনি বসে একটু চিন্তা করতেছিলেন যে কখন পৌঁছাবে। এর মধ্যে এই কুকুরের ডাকাটাকি শুনলেন, আর তারপর তার বরের কথা শুনে তিনি বেশ মজা পেলেন, যে লোকটা খুব মজার, তাকে আপনি আপনি করে কথা বলতেছে। তখনকার সময় অবশ্য এরকম সম্মান করত মানুষ মানুষকে, যারা একটু সভ্য সমাজে ছিল সবাই সবাইকে সম্মান করত। তো তিনি মানে প্রথম পরিচয় যেহেতু আপনি বলতো এরকম, তো তিনি বেশ মজা পেয়েছেন ওনার কথা বলার ধরনে। যাই হোক, তো উনি যখন নাকি তার বর যখন মাথা বের করে ওদিকে চলে গেছে বাইরে, বুঝলেন যে বাইরে সে নজর দিতেছে, তো তখন তিনি একটু রিল্যাক্স ফিল করছেন আর কি, মনে মনে একটু রিল্যাক্স ফিল করছেন। আর তার অসহ্য লাগতেছে, তার এখানে অনেক জিনিসপত্র রাখছে, তো মানে অনেক মানে তাদের গয়নাঘাটি অনেক কিছু পালকির ভেতরে, প্লাস তার যে বাড়ির থেকে মিষ্টি টিষ্টি দিচ্ছে এগুলোর একটা ঘ্রাণ আসতেছে কেমন, মানে তার গা গুলাচ্ছে। এর মধ্যে তিনি হঠাৎ করে খেয়াল করলেন, মনে হচ্ছে যে তার পালকির ভেতরে একটা কুয়াশার মতো ছেয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে কুয়াশা ঢুকতেছে পালকির ভেতরে, দূরে কিন্তু কুকুরের ডাক হচ্ছে কাছাকাছি, আর এখানে কুয়াশার মতো ঢুকতেছে, আর পালকির ভেতরে কিন্তু কোনো লাইট ছিল না, মানে তার ওইখানে কোনো তারা বাতি দেয় নাই, যেহেতু হারিকেন বাইরে ছিল এখানে কোনো বাতি দেয় নাই। তো তিনি বুঝতেছেন এই হালকা মানে বাইরের যে আলোটা হালকা আসছে এর মধ্যেই পালকিটা মনে হচ্ছে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। তো ওনার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করলো, তিনি মানে অবাক হয়ে গেলেন কি, কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দেখলেন মনে হলো তার সামনে একটা ধোঁয়ার অবয়ব বসা, এবং সেটা পুরো কালচে বর্ণের, মনে মনে হচ্ছে ডার্ক, পুরো ডার্ক ডার্ক মানে মানে অন্ধকার একটা অবয়ব, নিরেট অন্ধকার একটা অবয়ব। তো তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন, মানে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন, তো তিনি মানে ডাকতে চাইছেন, ওনার বরকে ডাকতে চাইছিলেন মাথা বাইট করে, যে এই যে। এর মধ্যে তার কাছে মনে হলো অন্ধকার অবয়বটা হঠাৎ করে সামনে এসে তাকে জাপটে ধরল, মানে তিনি আর শব্দ করতে পারতেছেন না, মুখ দিয়ে কোনো সাউন্ড করতে পারতেছেন না, তার দম বন্ধ হয়ে আসতেছে, এক পর্যায়ে তার তিনি আর কিছু মনে করতে পারলেন না, মানে তিনি জ্ঞান হারিয়েছেন। এদিকে ফার্মেসি নানা তিনি কিন্তু বাইরে বসে আছেন, তিনি ওই কুকুর তাড়ানো দেখতেছেন, কুকুরগুলো বেশ দূরে সরে গেছে, বেশ খানিকটা দূরে সরে গেছে ওখান থেকে। হঠাৎ তিনি দেখলেন যে তার পালকিটা মনে হল নড়ে উঠল, তিনি তাকায় দেখেন যে পর্দার ফাঁক দিয়ে তার স্ত্রী মানে বিদ্যুৎ গতিতে বের হয়ে গেল দৌড় দিয়ে, পর্দার ফাঁক দিয়ে মানে পালকি থেকে বের হয়ে গেল তার স্ত্রী দৌড় দিয়ে, এবং দৌড় যে দিচ্ছেন তিনি এমন দৌড় দিচ্ছেন তার মাথার যে এরকম মানে ওন্নার মতো দিয়ে রাখছিলেন সেটা পড়ে গেছে, এবং তিনি মানে এক লাফ দিয়ে পালকির পাশ থেকে রাস্তার মধ্যে নেমে গেছেন, রাস্তার থেকে দৌড় দিয়ে নেমে গেলেন খেতে, পাশের যে ক্ষেত ফসলের ক্ষেত সেই ফসলের ক্ষেতে, এবং সেখান থেকে তিনি দৌড়াচ্ছেন, তার মাথার চুল আলগা হয়ে গেছে, চুল উঠতেছে বাতাসে, তিনি যাচ্ছেন। তো বোকার মতো ফাহিমের নানা মনে হয় কয়েক সেকেন্ড এই সিন দেখছেন, তারপর তিনি তার বাবাকে ডাক দিলেন জোরে আব্বা আব্বা বলে, এবং তিনি লাফ দিয়ে তার স্ত্রীর পিছন পিছন ছুটলেন। তো তার বাবা সামনে ছিলেন, তার ছেলের চিৎকার শুনে তার বাবা ফিরে তাকাইছেন পিছন দিকে। পিছন দিকে ফিরে তাকায় দেখছেন যে তিনি এক সেকেন্ডে শুধু দেখলেন যে তার ছেলে লাফ দিয়ে যে ওই পাশের খেতে নেমে দৌড় দিল। তো তারপর তিনি দেখছেন দূর থেকে যে তার ছেলের বউ দৌড়ে যাচ্ছে এরকম চুল খোলা। তিনি তো আসলে মানে অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বুঝে নিলেন ঘটনা কি হয়েছে। তিনি সাথে সাথে বেয়ারাদের বললেন যে ওদের পিছনে যাও, এসব এসব ছাড়ো, ওদের পিছে যাও বললেন তিনি। এবং তিনি দুইজনকে শুধু রাখছেন ওনার সাথে, ওই বিষয়ে তার জিনিসপত্র যে আছে পালকিতে পাহারাইতে, ওখানে তো অনেক ওই সোনা দানা আছে জিনিসপত্র আছে বলছেন পাহারাইতে, আর বাকিদেরকে বলছে ওদের পিছে যাও। তো ফাহিমের নানা কিন্তু এত সাহসী মানুষ ছিলেন না, তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, যে কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকতেন, মানে সেগুলো তিনি করতেন না। তার বাবার আড়তে গিয়ে তিনি হিসাব কিতাব দেখতেন, ঠান্ডা মতো থাকতেন, এবং এই যে অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র খেলাধুলা এগুলোর মতো তিনি ছিলেন না। কিন্তু আজকে তার নববিবাহিতা স্ত্রী যে দৌড় দিলেন, এইটা তিনি মানে দেখে তিনি ভয় পাইছেন, এবং তিনি স্ত্রীর সেফটির কথা চিন্তা করে তিনি কিন্তু কোনো কিছু না চিন্তা করে নেমে গেছেন সেখানে মাঠে খেতে, এবং জানেন যে কুকুরগুলো আছে ওখানে। তো তিনি দৌড়াচ্ছেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, তার স্ত্রী এত জোরে দৌড়াচ্ছে যে তিনি মানে তাল রাখতে পারতেছেন না, তিনি চিন্তা করতে পারতেছেন না যে একটা মেয়ে কিভাবে এত দৌড়ে দৌড়ায় যায়, এত ফাস্ট দৌড়ায় ক্ষেতের মধ্যে দিয়ে, তাও ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ায় যাচ্ছে তার স্ত্রী। আর তিনি আসলে এটা দিশা রাখতে পারতেছেন না, আইলের উপর দিয়েও যাচ্ছেন না, মানে একদম সরাসরি ক্ষেতের মধ্যে দিয়ে ফসলের মাঠটা টি করে পুরা মারায় চলে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে মানে খুব ফাস্ট। ফাইমের নানা পিছনে দৌড়াইতে দৌড়াইতে তিনি পিছনে তাকাইছেন যে তার লোকজন, তিনি শব্দ পাইছেন যে তার বাবা বলতেছে ওদের পিছনে যাও। তিনি তাকায় দেখলেন যে তার লোকরা আরো অনেক পিছনে তার, তার মানে উনি অনেক স্পিডে দৌড়াইতেছেন, আর তার স্ত্রী তার থেকে দ্বিগুণ স্পিডে দৌড়ে যাচ্ছে, কারণ তিনি দেখতেছেন প্রতিনিয়ত তার সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে তার স্ত্রীর, এবং তিনি এটাতে হতাশ হয়ে যাচ্ছেন, কারণ তিনি মানে দম রাখতে পারতেছেন না, দম শেষ হয়ে যাচ্ছে, একটা মানুষ কতক্ষণ এইভাবে পারে। তো তিনি দৌড়াইতে দৌড়াইতে একসময় তার পা মানে অসাড় হয়ে গেল, আর তার পা বেঁধেও গেল, তিনি ধপাস করে পড়লেন ক্ষেতের মধ্যে, একদম ধূপ করে পড়ছেন, ব্যথাও পাইছেন তার হাতে, তারপর মুখে লাগছে এরকম। তো পড়ে রইলেন কিছুক্ষণ, কিছুক্ষণ তিনি ওখানে শুয়ে শুয়ে দম নিতেছেন, মানে আর কিছু করতে পারছেন না, নাকে মাটির ঘ্রাণ আসতেছে, এই ফসলের ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে। তো পড়ে আছেন তিনি, কয়েক সেকেন্ড পড়ে আছেন, তারপর অনেক কষ্টে ওঠার চেষ্টা করতেছেন, এই সময় দেখলেন যে তার পেছনে লোকজন এসে পড়ছে, তো তারা এসে তাকে টেনে তুললো এখান থেকে। তো তোলার পর তিনি কিছুক্ষণ হাঁপাইলেন, তাকায় দেখতেছেন সামনে মানে কেউ নাই, তার স্ত্রী নাই সামনে। তো তিনি অবাক হয়ে গেলেন, তো তারাও বলতেছে ওই যে যারা বেহারা ছিল তারা বলল যে উনি কিভাবে এরকম দৌড়ে দৌড়াইলেন। তার মধ্যে দুইজন বলতেছে জিনে ধরছে ওনারে, জিনে ধরছে, তো কোনো প্রশ্নই আসে না এখান থেকে যাওয়ার, তো মানে এইভাবে কেমনে গেল। তো পিছনে দুজন বলতেছে আমরা শুধু দেখলাম দূরে একটা ছোট এরকম বিন্দুর মতো এরকম চলে গেল, মনে হলো বাতাসে ভেসে চলে গেল এখানে, এরকম ওই দিকে গেছে, শেষের দিকে একজন বলতো ওই দিকে গেছে। তো যাই হোক, তখন ফাহিমের নানা উঠে বলল যে আচ্ছা যাই চলেন। তিনিও আবারও দৌড়ানো শুরু করলেন আস্তে আস্তে, মানে খুব ফাস্ট দৌড়াচ্ছেন না, হাঁপাচ্ছেন দৌড়াচ্ছেন, বলল আপনারা আমার পিছনে আসেন। আসলে তিনি চাচ্ছেন যে তিনি যদি দৌড়ে গিয়ে তার স্ত্রীকে দেখতে পান, তার স্ত্রী যেহেতু ওরাও বলছে যে ওখান থেকে ওনার জিনে ধরছে, তার কাছে মনে হয়েছে যে সামথিং ইজ রং, মানে অতিপ্রাকৃত কিছু ঘটছে, তার স্ত্রী সমস্ত পজিটিভছে। এটা যেহেতু তিনি গ্রামের ছেলে, তিনি তো জানেন যে এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে, তো তিনি চিন্তা করছেন যে তাকে কি অবস্থায় পাই জানি না, এরা একটু পরেই দেখুক, আমি যে আগে দেখি এটাকে ঠিক করতে পারি কিনা, আগে কি অবস্থা আছে যদি পাই খুঁজে, আর পাবো তো অবশ্যই, মানে সে ডিটারমাইন্ড যে তিনি খুঁজে পাবেনই। তো তাকে যেই যে পয়েন্টে দেখাইছে তিনি ওদিকেই দৌড়ানো শুরু করলেন, আর তাদেরকে বললেন যে আমার পিছনে আসেন। তো তারা যেহেতু উনি বলছেন যে তারা একটু আস্তে আস্তে যাচ্ছে পিছনে আসতেছে, তো তিনি আবার জিজ্ঞেস করলেন একজনকে যে কোন জায়গায় যেতে দেখছেন, বলল ওই জায়গায় হাত দিয়ে দেখাইছে। তো এক সময় তিনি পৌঁছায় গেলেন ওই জায়গায়, তো পৌঁছায় যে তিনি দেখতেছেন যে তিনি একটা মানে ক্ষেতের শেষে আসছেন, এই জায়গা দিয়ে ঢালু হয়ে নিচে নেমে গেছে, ওইটা একটা নদীর পাড়, মানে ওখানে নদী বয়ে যাচ্ছে কুলকুল করে। তো তিনি ওখানে হতাশ হয়ে তাকায় দেখতেছেন এদিকে চাঁদটা মেঘে ঢেকে যাচ্ছে, আরো মেঘ এসে গিলে ফেলতেছে চাঁদটাকে, চাঁদের আলো কমে গেছে, ডাইনে বামে তাকাচ্ছে যে কোন দিকে গেল তার স্ত্রী। হঠাৎ তার চোখ পড়ল একপাশে যে ওই নদীর পাড়ে একটা জায়গায় কাদা, কাদার মধ্যে মনে হচ্ছে কেউ বসে আছে, বসা মানুষ তিনি বুঝতেছেন, তিনি স্পষ্ট বুঝলেন যে এটাই তার ওয়াইফ, কারণ চুলগুলো ছেড়ে রাখছে, মানে চুল যে উঠতেছিল চুল ছাড়া, এবং শাড়ি বুঝতে পারছেন তিনি ওই মানে আবছা চাঁদের আলোয়, চাঁদের আলো তো কমে গেছে, যে বুঝতে পারছেন যে এটা বিয়ের শাড়িটা পরা এবং বসে আছে ওই কাদার মধ্যে বসে আছেন তিনি, এদিকে মুখ তার দিকে মুখ করা। তো আর হালকা করে মাথাটা উঠায় একটু হেসে তাকে হাত দিয়ে এরকম ডাকতেছে। তো ফাহিমের নানা আস্তে আস্তে হেঁটে গেলেন কাছে। তো ওখান থেকে তিনি শুনতেছেন, তার স্ত্রী তাকে বলতেছে যে কাছে আসো আনিস মিয়া, কাছে আসো। তো ওনার নাম আনিস ছিল, তো বলছে আনিস মিয়া কাছে আসো। তো তিনি বুঝতেছেন যে এইভাবে করে তো কোনোভাবেই ডাকার কথা না, আর তাকে এইভাবে তুমি তুমি করে সম্বোধন করবে না নতুন বউ। আর তিনি তার স্ত্রীর কণ্ঠ শুনছেন, কণ্ঠ অনেক মিষ্টি, এইভাবে করে কথা বলে না, কথাটা বলতেছে মনে হচ্ছে বুকের ভেতর থেকে কথা বলতেছে একদম, মানে দম ছেড়ে দিয়ে পুরা কণ্ঠের যতটা মানে ভারী ভাবটা নিয়ে আসছে এরকম, এইভাবে তো কথা বলে না। তিনি যে আবুজার বুঝে নিছেন যে তার স্ত্রীকে জিনে ধরছে, তাদের ওখানকার যেটা তারা জানতো যে জিনে ধরা, তো তিনি এটা বুঝতে পারছেন এবং তিনি যা দোয়া দরুদ শিখছিলেন ছোটবেলায় সেগুলো পড়তে পড়তে সামনে যাচ্ছেন। তো কাছে যখন গেছেন তখন তাকে ধমক দিলেন তার স্ত্রী, তাহলে বোঝায় দোয়া পড়ো স্ক্যান, দোয়া পড়ো স্ক্যান, তুই তুই শুরু করলো। তো তিনি থমকায় গেছেন, ভয় পেয়েছেন, দেখলো যে বসার থেকে উঠে দাঁড়াইল তার স্ত্রী এবং তাকে বলতেছে হঠাৎ করে ঘাটটা এরকম বাঁকা করে বলছে আজকে তোরে কাদাতে চুবায় মারুম, বলে দেখলেন যে একটা লাভ দিয়ে মানে তার মানে যেখানে দাঁড়াইছিল সেখান থেকে মনে হল মানে একটা লাভ দিয়ে তার সামনে আসলো এবং তাকে ধরে নিয়ে ফেলে দিল মাটিতে। তো ফাহিমের নানা মাটিতে পড়ছেন, তিনি যে জায়গাটা পড়ছেন ওই জায়গাটা অপেক্ষাকৃত নরম, মানে শক্ত জায়গায় না, এবং তিনি পড়ে গেলেন। তারপর তিনি দেখলেন যে তার স্ত্রী তার পা ধরে তাকে টেনে নিয়ে আসছেন কাদার মধ্যে, এত শক্তি কোত্থেকে আসলো, টেনে তাকে কাদায় এনে তাকে যেতে ধরছে মাঝখানে, মানে একদম মানে মাটির মধ্যে যেতে ধরছে। তো তিনি তার মুখ কাদার মধ্যে চলে যাচ্ছে, তিনি নিঃশ্বাস নিতে পারতেছেন না। তো এই সময় তিনি অস্পষ্ট ভাবে শুনলেন যে লোকজনের শব্দ ওখান থেকে মানে আসতেছে, ওই যে তার যে বেহারাগুলো ছিল তারা নেমে আসতেছে, তারা হয়তো তাকে বাঁচানোর জন্য আসবে। তো তিনি তখন অবচেতন মনে চিন্তা করলেন যে এরা থামাইতে গেলে তো তারা মানে আমার স্ত্রীকে ধরবে, তো তিনি সেটা চান না যে তার স্ত্রীকে ধরুক কেউ। তো তিনি মানে সে মানে খুব মনে মনে খুব শক্তি নিয়ে এবং মানে আল্লাহর কাছে প্রার্থনা করে মাথা জোরে তুললেন ওখান থেকে কাদার ভেতর থেকে, যান জীবন দিয়ে মাথা তুলে ফেললেন, মাথা তুলে তিনি তার স্ত্রীকে মানে সরাই দিলেন ওখান থেকে, সরাই দিয়ে সবাইকে বলে এই দূরে দাঁড়ান বলে তিনি তার স্ত্রীকে চেপে ধরছেন। তার স্ত্রীর গায়ে প্রচন্ড শক্তি তার থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে এবং তিনি তখন স্ত্রীকে চেপে ধরে তিনি একটা সুরা পড়া শুরু করলেন। তিনি যখন পড়তেছেন তার স্ত্রী ছটফট করতেছে, মনে তার হাত থেকে ছুটে যাবে, এক পর্যায়ে মনে হলো যে তার স্ত্রী বাতাসে উড়ে যাবে এরকম, মানে উড়ে যাবে। তো তিনি তার দুইটা পা টেনে ধরলেন, এরকম খুবই আশ্চর্যজনক ব্যাপার যে একটা মানুষ বাতাসে উড়ে যাবে এরকম একটা অবস্থা। তিনি দুই পা টেনে ধরছেন, নিজে টেনে ধরলেন এবং সবাইকে বললেন যে আমাকে জাপটায় ধরেন, বেহালাদেরকে বলল। তো তারা তাকে জাপটায় ধরল, তো তিনি প্রাণপণ শক্তি দিয়ে ধরে রাখছেন পা। একটু পরে দেখলেন যে ওই তার স্ত্রী ধাপ করে পড়ে গেল কাদার মধ্যে, পড়ে গেল, জ্ঞান হারাইল। তো যাই হোক, তিনি স্ত্রীকে উঁচা করে ধরলেন, হাঁপাচ্ছেন, কাদা সারা শরীরে মাখামাখি, বেহারারা তাকে ঘিরে ধরল এবং তারা সবাই মিলে ফেরত আসলো পালকির কাছে। দেখলো যে ওই জায়গায় তার বাবা দাঁড়ায় আছেন সাথে আরো দুজন বেহারা নিয়ে এবং তাদের ওই জায়গায় কোনো কুকুর টুকুর আর আসে নাই। তো তার বাবাকে তিনি বললেন যে এরকম জিনে ধরছে, তো তার বাবা বলল তাড়াতাড়ি নিয়ে চলো, তুমিও পালকিতে উঠে বসো। তো তিনি আর কোনো কথা বললেন না, তার মানে স্ত্রীকে নিয়ে তিনি পালকিতে উঠে গেলেন এবং পালকিতে উঠে তিনি স্ত্রীর মানে এরকম দুই পা এইভাবে করে চেপে ধরে রাখলেন আস্তে করে, যে কখন আবার ছুটে ওইখানে পালকির থেকে মানে লাফ টাফ না দেয় এরকম, কারণ তারা বুঝছেন তারা গ্রামে জানতেন যে এরকম কি হয়। তো যাই হোক, যাচ্ছেন বেহারারা দ্রুত হেঁটে যাচ্ছেন এবং বাকি বেহারারাও এখন এখন মানে কাজে লাগছে, তারাও পালকির অংশ ধরছে, বিভিন্ন ধরে যাচ্ছে, তাড়াতাড়ি ছুটে চলতেছে পালকি, তো অনেক দূর চলে আসছে। এই সময় তিনি শুনলেন তার স্ত্রী ওখান থেকে শুয়ে শুয়ে বলতেছেন তারে গলার ভেতর থেকে কেমন একটা ভারী শব্দ দিয়ে যেটা তিনি কখনো কল্পনাও করেনি, বলছে আনিস মিয়া আজকে তোমার খবর আছে, তোমার দাদা আমারে ছুটাইছিল, আজকে তোরে শেষ করে দিব, তোর বউরেও শেষ করে দিব। তো এগুলো বলতেছে, তা আনিস মিয়া বলতেছেন চোপ চোপ বলে দোয়া পড়তেছেন। তো দেখলেন যে তার বউ ওখানে ছটাফাটা শুরু করলো এবং পালকি এরকম কাঁপতেছে। তো বেহারারা ওখান থেকেই হয়ে গেছে যে কি হয়েছে, তিনি বলতেছেন ঠিক আছে সব চিন্তা করেন না, তিনি যতদূর পারতেছেন চেষ্টা করে তার স্ত্রীকে ধরে রাখতেছেন এখান থেকে, মানে হাত পা চেপে ধরে রাখার চেষ্টা করতেছেন। যাই হোক, এই মানে মানে একটা খুবই বাজে অবস্থা ভেতরে এরকম। যাই হোক, এরকম করতে করতে কষ্ট করতে বেহারারা তারা চেষ্টা করলেন, প্রাণপণ চেষ্টা করলেন, চলতে চলতে তারা একসময় চলে আসলেন তাদের গ্রামের কাছাকাছি জায়গায়। তো সেইখানে একটা মৌলানা সাহেব থাকতেন, যাকে ফাহিমের নানার বাবা চিনতেন আর কি, কারণ ওই মৌলানা সাহেব এবং তার বাবা একসাথে পড়াশোনা করছিলেন, বেশ বয়স্ক মৌলানা সাহেব। তার বাড়িতে ঢুকে গেলেন তারা পালকি নিয়ে। তো ঢোকার পরে ফাহিমের নানার বাবা তাড়াতাড়ি দৌড়ে গেলেন ভিতরে। ভিতরে যে দোর জোরে যে দরজা নক, তখন তো অলরেডি রাত দুপুর, মানুষজন ঘুমায় আছে গ্রামে। তো তিনি জোরে জোরে দরজা নক করতেছেন, মানে এরকম কিল মারতেছেন দরজায়। তো দেখলেন একটু পরে মৌলানা সাহেব নিজেই খুলে দিলেন দরজা, কারণ তিনি ওই রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, ইবাদত করতেন। তিনি বেরিয়ে আসলেন, বললেন কি ব্যাপার, কি হয়েছে, এরকম করতেছেন কেন? তখন বললেন যে আমাকে চিনতে পারছেন, আমি এরকম আপনার বন্ধুর ছেলে, এই ব্যাপার। তো তিনি অনেকক্ষণ তাকাইলেন হারিকেনের আলোতে, ভালো মতো তাকায় বললেন যে হ্যাঁ চিনতে পারছি, কি হয়েছে আপনাদের? তখন বলে যে আপনি আসেন চাচা একটু দেখেন। তো তাকে ডাকলেন, তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ একজন মানুষ, তিনি আস্তে আস্তে বেরোলেন হারিকেনের আলোতে। তো উনি যখন নাকি ওই ইসের কাছে আসছেন, ওই পালকির কাছে আসছেন, তখনই নাকি ছটফট করতেছিল ইসের বউ, মানে ফাহিমের নানি ছটফট করতেছিল, মানে মনে হচ্ছে কি একটা জানি হয়ে গেছে। তিনি ওখানে আসার আগে কি জানি পড়া শুরু করলেন, মানে ই করে, মানে বিড়বিড় করে তিনি দোয়া পড়তেছেন। পড়তে পড়তে পালকির কাছে গেলেন, যে পালকির উপর হাত দিয়ে দোয়া পড়লেন, পড়ে তিনি পালকির মধ্যে এরকম তিনটা হাত দিয়ে এরকম বাড়ি দিলেন। দেওয়ার পর বলল যে কি হয়েছে, এখানে তো জিনের আসর দেখা যায়। তো তখন ফাহিমের নানার বাবা বললেন যে হ্যাঁ আসলে এরকম, চাচা আমার ছেলের বিয়ে করাইছি, এরকম এরকম সমস্যা, এরকম আসার পথে হয়েছে। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বউকে নামাই আনো এখান থেকে। তো নামাইলেন ওখান থেকে, ফাহিমের নানাই ধরে নামাইলেন। নামানোর পর তিনি দেখতেছেন ওইখানে কাদা, বলছে যে ময়লা টয়লা লাগছে, তো দাঁড়ো আমি ব্যবস্থা করতেছি। তো তিনি ওখান থেকে তাদের বাড়ির ওই ছেলেটাকে উঠেলেন, যারা দেখাশোনা করে, উঠে আসলো, তারা পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে ফাহিমের নানাই যে তার স্ত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, করার পর নিয়ে আসলেন। তো ওই যে মৌলানা সাহেব তার স্ত্রী, তিনিও অনেক বৃদ্ধা, মানে তিনি তাকেও নিয়ে আসলেন। ফাহিমের নানিকে তার বিছানায় শোয়াই দিয়ে তাকে বললেন যে পাশে বসতে, কারণ তিনি রুকাইয়া করবেন। তখন গভীর রাত, তো সেই নানি তিনি এগুলোর সাথে মানে অভ্যস্ত, তিনি জানতেন যে তার হাজবেন্ড এরকম করেন, মানুষের দিন দিন ছাড়াই দেন, তিনি জানতেন এরকম। আর তিনি হয়তো তাকে সাহায্য করতেন মেয়েদের এগুলো ছাড়ানোর ব্যাপারে। তো তিনি ওখানে বসলেন, আর মৌলানা সাহেব এই পাশে, মানে এদিকে চলে আসলেন, ফাহিমের নানাকে রাখলেন সাথে, বললেন যে আপনি থাকেন, আর ফাহিমের নানার বাবাকে বললেন আপনি বাইরে যেয়ে দাঁড়ান। তো যাই হোক, তারপরে তিনি ওখানে শুরু করলেন দোয়া দরুদ পড়া, তার মতো রিচুয়াল করলেন, মানে তার মতো যে নিয়ম, রোকাইয়ার নিয়ম, সেটা পালন করলেন। তো অনেকক্ষণ পর দেখল যে ওইখান থেকে ওই ফাহিমের সেই নানি কথা বলতেছে, তো বলতেছে। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এই মেয়েকে কেন রাস্তায় ধরছ? তো বলে যে এখান থেকে আসতেছিল বরযাত্রী নিয়ে, মিষ্টি নিয়ে, আমার সাথে ইরা খাইতে চাইছিল, আর এছাড়াও ওর দাদা, মানে এই ফাহিমের নানাকে কথা বলতেছে, তার দাদা আমার ছাড়াইছিল একবার, অন্যায়ভাবে ছাড়াইছিল, আমার এত পছন্দের মানুষ এসে। যাই হোক, এই নিয়ে অনেক ডিবিট হয় দুজনের মধ্যে। মূল কথা হচ্ছে ফাহিমের নানার দাদা, তিনি একটা জিনকে ছাড়াইছিলেন একজনের উপর থেকে, এবং তিনি মানে সেই জিনকে বন্দী করে রাখছিলেন একটা মাটির কলসির মধ্যে। সেই কলসি ভেঙে সে বের হয়ে যায় একসময়, বের হয়ে গিয়ে সে এখান থেকে, মানে যখন ওদের বাড়িতে বন্ধ করা ছিল, ফাহিমের নানাদের বাড়ি যেটা সেটা বন্ধ করা ছিল, তো সে সেখান থেকে বের হয়ে ডিসাইড করে এদের আমি কোনো ক্ষতি করব, এবং এটা নাকি জিনরা করে এরকম, প্রায় নাকি তারা রিভেঞ্জ নেওয়ার চিন্তা করে। তো সে ওরকম দক্ষে দক্ষে ছিল, বাট ওই দিন সে প্রিপেয়ার ছিল না, সে হঠাৎ করেই ফাহিমের নানার পালকির দেখা পেয়ে যায়, কারণ ওখানে আরো জিনরা ছিল এবং তারা চাইছিল ওখান থেকে মিষ্টি নিয়ে নিবে তাদের যে পালকির থেকে। তো সে যখন ওইখানে আসে তখনই সে নাকি স্নিফ করে বুঝতে পারে যে এখানে কারা আছে। ফাহিমের নানার বাবাকে দেখে সে, এবং সে তখনই ডিসাইড করে যে সে এখানে রিভেঞ্জ নিবে, সে ওই ফাহিমের নানিকে সে পজেস করে। তো যাই হোক, তাকে ছাড়ানো হয়, এবং যেই ই ছিলেন মৌলবী সাহেব ছিলেন, তিনি বললেন যে তুই কি চাস যে তোকে আবারও আমি বন্দী করে ফেলি, তোরে আবারও আমি কোনো কলসে বন্দী করে রেখে দিই অনেক বছর? তো সে বলে না না, সে চায় না ওইটা। তো বলে তাহলে কেমনে কি? বলে যে আমার তো প্রতিশোধ নেওয়া বাকি, তো কোনো প্রতিশোধ হবে না, কেমনে কি করবি তুই? তখন নাকি বলে যে আমি কোনো রকম আর ই করবো না, তবে আমাকে একটা ছাগল দিতে হবে, সুন্দর একটা কালো ছাগল দিতে হবে, যেটা শিং বাঁকা, দুই শিং থাকবে বাঁকা, তো এরকম ভাবে শর্ত দেয় কিছু। তো শর্ত দেওয়ার পর মৌলানা সাহেব বলে এই রাতের বেলা তুই কেমনে এটা চাইলি, তোরে কিভাবে দিব? বলে এটা আপনার ব্যাপার। তো মৌলানা সাহেব অনেক চিন্তা করেন কিভাবে কি করবেন। তো তিনি ওই রাতের বেলায় তার লোককে পাঠান যে আশেপাশের কোনো বাড়িতে এরকম কালো ছাগল আছে নাকি। তো তার লোকরা যে এরকম চার পাঁচটা বাসা খুঁজে একটা বাসার মধ্যে একটা ছাগল পায়, সেটা দুইটা সিং আছে, একটু বাঁকা। তো ওই ছাগলটাকে তারা নিয়ে আসে, আনার পরে বলে যে এই ছাগল নিয়ে আমি চলে যাব। সেই জিন বলে আমি ছাগল নিয়ে চলে যাব। ছাগলটাকে নাকি রাখা হয় ঘরের বাইরে, মানে যেখানে তাকে ই করা হচ্ছে, তাড়ানো হচ্ছে, এটা একটা টিনের ঘর ছিল, মানে টিনের ঘর, ওই টিনের ঘরের বাইরে রাখা হয় ছাগলটাকে, দাঁড়া করে রাখা। তো সবাই দেখে, ওই ফাহিমের নানার বাবা তিনিও দেখেন, এবং ফাহিমের নানা ঘরের ভিতর থেকে দেখতেছিল যে মোনা সাহেব যখন নাকি তাকে ঝাড়লো, তার মতো তিনি কাজ করলেন, করার পর নাকি ওই একটা ঝাঁকি দিয়ে, যে ফাহিমের নানি ছিল, একটা ঝাঁকি দিয়ে তিনি মানে একদম এলায় পড়ছেন, নেটায় গেছেন। তার মনে হলো যে পুরা ই চলে গেছে, সেন্স চলে গেছে। আর ওইখানে ছাগলটা নাকি জোরে জোরে ডাকা শুরু করে, প্রথমে ভয়ার্থ ভাবে কয়েকবার ডাকে, তারপর জোরে জোরে ডাকা শুরু করে, প্রচন্ড জোরে জোরে, এবং তার এই ছাগলের ডাকও চেঞ্জ হয়ে যায়, পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তো তখন মনে হচ্ছে যে ছটফট করতেছে, যে খুঁটির মধ্যে ছিল ছটফট করতেছে। তো তখন ওই মৌলী সাহেব বলে যে খুঁটিটা, ওই তার বাঁধনটা খুলে দাও। তো বাঁধনটা খুলে দেওয়ার পরে নাকি ছাগলটা একটা লাভ দিয়ে, ওই যে বারান্দার মধ্যে ছিল, একটা লাভ দিয়ে সামনে পড়ে একটা দৌড় মারে, ভোঁ দৌড়, এবং দৌড়াইতে দৌড়াইতে নাকি ছাগলটা ওই যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ায় চলে যায়, ওই দূরে গাছগাছালি আছে ওইদিকে একদম চলে যায়। তো ওই ছাগলকে নাকি আর কেউ খুঁজে পায় নাই, ওই ছাগলকে নাকি আর কেউ দেখে নাই কখনো, ছাগলটা গন, মানে এরপরে আর কেউ খুঁজে পায় নাই। তো যাই হোক, তো ফাহিমের নানিকে ছেড়ে গেছে ওই জিন তখন। তারপর তাকে আবার পালকিতে নিয়ে আসা হয়, এনে তারপর তাদের বাড়িতে আনা হয় এবং তাকে শুশ্রূষা করা হয়। তো পরবর্তীতে যখন তার হুশ ফিরে, মানে সে কিন্তু মোটামুটি সেন্সলেস অবস্থায় ছিল, তার যখন হুশ ফিরে মোটামুটি সেজন সেন্সে আসে, তখন সে মনে করতে পারে ওই যে তার আসার সিনটা, সে যতক্ষণ পর্যন্ত তার ইসে ছিল, পালকিতে ছিল, তারপর সে ওই যে দেখলো একটা অন্ধকার অবয়বের মতো তাকে যে চেপে ধরলো, তারপর তার আর কিছুই মনে নেই, বাকি জিনিসটা সে আর কিছুই মনে করতেই পারে না, তার সব সব ভুলে গেছে। সে তারপর তার সেন্স ফিরছে ওই যে তার শ্বশুর বাড়িতে এসে এটাই, এবং তার সরাসরি অনেক ব্যথা, হাতে পায়ে ব্যথা। তো যাই হোক, ফাইমের নানা নাকি তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তিনি তার স্ত্রীকে বুঝতেই দেন নাই প্রথমে যে কি হয়েছিল। তার স্ত্রী এতটুকু বলে যে সে এরপর কেন মনে করতে পারে না আর কিছু। তো তিনি প্রথম দিকে তার স্ত্রীকে বলছেন যে ওগুলা তুমি দুঃস্বপ্ন দেখতেছিল এখানে আসার সময়, আর তুমি ঘুমায় গেছিল, তোমার ঘুম ভাঙছে আমাদের এখানে। তখন তার স্ত্রী বলে আমার হাতে পায়ে ব্যথা কেন, আমার এখান থেকে এরকম ছিলে মিলে গেছে কি জন্য। তো তখন তিনি আস্তে ধীরে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটছিল, এবং তে বলে যে এটা তোমার দোষ না, এটা আমাদেরই পরিবারের মধ্যে এটা আছে, এখন আমি আর কি করতে পারি, আমার জন্য তুমি এই কষ্টটা করলা। যাই হোক, তারপর তাদের এই তো, তারা আর এই ঝামেলার মধ্যে দিয়ে তারা যায় নাই, তাদের এই ঘটনাটা এতটুকু ছিল ফাহিমের সেই নানির, এবং সেই ঘটনাটা শেয়ার করছে। আর এমনি গ্রামে অনেক কিছুই দেখতো তার নানি, আর অনেক কিছু দেখছে, বড় নানি এটা, তার নানির বড় বোন, তো এমনি অনেক কিছু দেখছে গ্রামে, এটা ওইটা, মানে এটা গ্রামের নর্মাল ব্যাপার ছিল তখন, ওই টুকিটাকি জিনিস দেখা। তো এই ছিল এই ঘটনাটা, আমার কাছে খুব বেশি রকম ইন্টারেস্টিং লাগছে এবং বেশ মজার লাগছে, আমি সবকিছু ভিজুয়ালাইজ করতেছিলাম, আমি এনজয় করছি ঘটনাটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, গ্রাম বাংলার ঘটনাগুলোর মধ্যে যেগুলো একটু এক্সেপশনাল সেগুলো কিন্তু আমি বেছে বেছে আপনাদের কাছে শেয়ার করি। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়, আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি পরবর্তী ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলেলাম অদ্ভুত উড়েতে আপনাদের জন্য তৃতীয় ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রবিউল ইসলাম মাসুম। মাসুম আমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করেছেন, এটি তার মামার একটি কনস্ট্রাকশন প্রজেক্টে ঘটে যাওয়া ঘটনা, আজ থেকে বেশ অনেক বছর আগে, 2005 সালের ঘটনা। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি মাসুমের শেয়ার করা ঘটনায়। 2005 সালের কথা, মাসুমের মামা তখন একটি ডেভেলপার ফার্ম চালাতেন, ছোট্ট একটি কোম্পানি। তো বিভিন্ন জায়গায় প্রজেক্ট নিচ্ছেন ঢাকার, এরকম দুই তিনটা সাইট তার তৈরি হয়েছে। তো ঢাকার এক্সটেন্ডেড একটা এলাকায়, এক্সটেন্ডেড বলতে তখনও ওই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে খোলা জায়গাতে মানুষ বিল্ডিং করতেছে, অনেক ফাঁকা জায়গা এখনো আছে, এরকম একটা জায়গায় তিনি একটা প্লট পান কাজ করার জন্য। তো জায়গাটা হচ্ছে যে মূল সড়ক থেকে বের হয়ে এসে অন্য গলি দিয়ে আসলে দুই পাশে মাঠ, এবং তার পাশ দিয়ে আসলে একদম সোজা রাস্তা, সেখানে অনেকগুলো এরকম হাউজিং এর মতো হচ্ছে, কোনো কোনো কোম্পানি বড় কোম্পানি কাজ নিয়েছে, আবার কোনো কোনো মানে জায়গা এখনো বড় কোম্পানি ধরবে না, আলাদা আলাদা প্লট আছে। তো এরকম একটা জায়গায় একটা নেমে যাওয়া রাস্তা ছোট, সেটা দিয়ে গেলে ওখানেও ডানে বামে মানুষের অনেক জায়গা আছে। তার মধ্যে শেষের দিকের যে প্লটটা, ওইটাতে তিনি কাজ পেয়েছেন, ওই মালিক ওনাকে দিয়েছে ওনার বন্ধুর মাধ্যমে আর কি। তো সমস্যা হচ্ছে যে এই পাশের কয়েকটা প্লট কিন্তু মানুষ নিয়ে নিছে অন্যান্য কোম্পানি কাজ করার জন্য। তো এইটাকে কেন নিল না, উনি চিন্তা করতেছিলেন, মানে মাসুমের মা ভাবতেছিলেন যে এই যে পাশের এই যে প্লটগুলো নেওয়া হয়েছে, যে কোম্পানি নিছে, তারা যদি এই প্লটটাও নিত আর তার পাশেরটাও নিত, তাহলে কিন্তু তাদের অনেক বড় একটা প্রজেক্ট হইতে পারত বা কয়েকজন মিলে করতে পারত কাজ। কেন করল না উনি চিন্তা করতেছেন, এবং তিনি অবাক হলেন, তিনি যে প্লটটা নিয়েছেন তার পাশে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, কারণ ওই জায়গাতে আসলে ওইভাবে রাখা হয়েছে যে ওখান থেকে রাস্তা হবে। আর তার পাশের যে বিল্ডিংটা সেটা দুই তলা বন্ধ হয়ে আর উঠে নাই, মানে ওরকমই রয়ে গেছে। এটা নাকি অনেক মাস ধরে দুই তলা করে ফেলে রাখছে সেই কোম্পানি। তো উনি এটা নিয়ে একটু চিন্তা করলেন যে মানে জিনিসটা একটু অগোছালো হয়ে গেল, কোনো কোম্পানি একসাথে করলে করতে পারত। তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি এটা প্ল্যান করে করতাম তাহলে ওদের সাথে মিলেমিশে করতাম। যাই হোক, এগুলো চিন্তা করে তিনি ওই কাজটা নিছেন মালিকের কাছ থেকে। মালিক দেখা গেল খুব সহজেই তাকে, মানে তিনি যেই ক্লজগুলো দিচ্ছেন তার সাথে শর্ত খুব সহজেই মিলে গেছে। মালিক তার কাছ থেকে টাকা পয়সাও যে খুব বেশি ওরকম নিছে, বা তাদের যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে পার্সেন্টেজ প্রপোর্শন ভাগ, সেটাও ওরকম নিয়ে কোনো ডিফিকাল্টি হয় নাই। তো তিনি অবাক হলেন যে এত ইজি গোয়িং মালিক, খুব অবাক। তো তিনি তাড়াতাড়ি ওই জায়গার কাগজপত্র ভালো মতন দেখলেন, তিনি কোনো সমস্যা আছে নাকি, এবং চেক করালেন নিজেদের লোক দিয়ে, দেখলেন যে না কোনো সমস্যাও নাই, এগুলো মানে সব ভালোই আছে, ক্লিন। তো একটু অবাক হয়েছেন, তো কাজে হাত দিলেন, টুকিটাকি কাজ করতেছেন। তো ওনার যে কন্ট্রাক্টর টিম নিয়ে আসছেন উনি কাজ করার জন্য, তারা ওখানে একদিন কাজ করছে। প্রথমে যে মাটি কাটাকাটি যেগুলো করে, তারা মাটি কাটার যে ছিল টিম ছিল, তারা কাজ করে একদিন ওখানে থাকছে, ওখানে বাউন্ডারি দিয়ে থাকছে। এখন দ্বিতীয় দিন থেকে বলতেছে যে ওইখানে থাকবে না, যে মাটি কাটার যে লোকটাকে রাখছে সে বলতেছে আমি এখানে থাকবো না। বলছে কেন, আমার বাসা কাছে, আমি এখানে থাকতে চাই না। মানে সে মানে কোনো একটা কারণে, এমনি উনি একটু অবাক হয়েছেন, মাসুমের মামা অবাক হয়েছেন যে কেন থাকবে না, উনি অবাক হলেন যে সে থাকবে না। তো উনি চেষ্টা করলেন অন্যান্য ওই যে গ্রুপ যারা নাকি পরবর্তীতে কাজ করবে, রাজমিস্ত্রির গ্রুপ, তাদেরকে বলছে, তারাও বলছে যে না আমাদের বাসা বাড়ি কাছেই আছে, আমরা চলে যাব এখানে থাকতে। তো ওনার তো আসলে পাহারা দেওয়ার লোক দরকার। খুব ইনি হয়ে গেলেন, টেন্সড হয়ে গেলেন ব্যাপারটা নিয়ে। তো মাসুমের মামা তখন না পারতে যে তার রাজমিস্ত্রি যে কন্ট্রাক্টর তাকে নিয়ে বসলেন, বসে বললেন যে দেখো তুমি যদি এখানে না রাখো তোমার লোকজন, বা তোমরা যদি না থাকো তাহলে আমাকে এখানে অন্য টিম হায়ার করতে হবে, তোমাদের দিয়ে কাজ করানো যাবে না। তো এই কথার পর তিনি মানে বেশ আরো অনেক ইনস্ট্রাকশন দিলেন তাকে। তো কন্ট্রাক্টর তখন বুঝলেন যে আসলেই তার কাজটা ছুটে যাবে হাত থেকে। তখন তিনি তার চার পাঁচজন মানুষকে তিনি ওখানে থাকার জন্যই ব্যবস্থা করলেন, এবং তাদেরকে জোর করে বুঝাইলেন যে সমস্যা কি, কারণ কেউ কিছু বলতে চায় না। তো এর মধ্যে একজন মুখ খুলল, বলল যে আপনি জানেন যে এইখানে এই যে ভিটাটা যেখানে কাজ করতেছি আমরা, মাটি টাটি কাটছি, এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছিল, একটা মেয়ে একটা দুর্ঘটনা ঘটাইছিল এখানে। বলে ওই যে গাছ দেখছেন পাশের, মানে ওই প্লটের পাশের প্লটে ওখানে বড় একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দুর্ঘটনা ঘটাইছিল। তো ওই দুর্ঘটনা ঘটানোর পর থেকে এই জায়গায় মানুষ ভয় পায়। বলে কি ভয় পায়, ওই যে দেখছেন পাশের যে দুই তলা দালানটা আছে ওইটার মধ্যে কেউ থাকতে পারেনি, ধরেন দুই তলা কাজ নিয়ে অনেকদিন ফালায় রাখছে। বলে কি হয়েছে, বলে যে ওখান থেকে মানুষ পড়ে গেছে, অনেকে কাজ করতে যে পড়ে গেছে, দুই তলার ওখান থেকে পড়ছে, এবং পুরা মানুষ অনেক রকম সমস্যায় পড়ছে, আরো অনেক ছোটখাটো দুর্ঘটনা হয়েছে, মানুষজন উল্টা পাল্টা দেখে, ওখানে যে রাতে থাকতো তার অঞ্চল থাকে না, এখন ওই বিল্ডিং এমনি পড়ে দিচ্ছে। তো তখন ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আবার হাসছে, এসে বলে কি যে কও তোমরা, এসেই যাই ওখানে থাকতেই বলে আমাদের কাজ থাকবে না। তো রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এটা বলার পর এখন তার মিস্ত্রিরা রাজি হয়েছে, আর কিছু বলার নাই। তো তাদেরকে একটা ঘর করে দেওয়া লাগছে ভিতরে মোটামুটি ই করে। তো তারা ওখানে থাকে এবং তারা কাজটাজ করে। তো নানা রকম কথা তারা বলে, রাতের বেলা নাকি কেউ দেখছে যে বাসার ওই পিছন দিকে হাঁটে, তারপর কে শুনছে শীষ বাজায় বাসার পেছনে, যখন তারা কাজ করতেছে প্রথম ছাদ ঢালাইটা হয়ে গেল তখন নাকি ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, বাঁশ দিয়ে নিচে ঢালাই করা, শাটারিং করা উপর নিচে। তো তাদের মধ্যে যে মানে ওই যে জিনিসপত্র টানত, ওদের তো দুইটা ই থাকে, একটা থাকে রাজমিস্ত্রি, একটা হেল্পার। তো হেল্পার নাকি ওই সামনে দাঁড়ায় ছিল রাত্রেবেলা মিস্ত্রিরা ঘরের ভিতরে, সে হঠাৎ করে শুনতেছে পেছনে কে শীষ দিতেছে। তো সে শীষের শব্দ শুনে সে আস্তে আস্তে ওখান থেকে হেঁটে গেছে, কে শীষ দেয় এরকম, বাসের শাটারিং করা অন্ধকার হয়ে আছে পুরা, মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে প্রায় চার কাঠা সাড়ে চার কাঠা জায়গার উপরে এরকম ইটা আর কি। তো ওই পিছন থেকে মনে হয় শীষ দিতেছে, তো সে হেঁটে হেঁটে গেছে ওইখানে, তো যে দেখতেছে ওই পিছনের দিকে একদম মানে বাসাটার পিছনের দিকে একদম কর্নারে পাশের প্লটের একটা নিম গাছ আছে, বড় নিম গাছ এবং বিশাল আকৃতির নিম গাছ, ওই নিম গাছের ছায়া পড়ছে ওই জায়গায়, মানে গাছের পাতাটা এমন ভাবে মেলে আছে যে চাঁদের আলোতে ওই গাছের ছায়াটা ওইখানে পড়ছে। আর ওই গাছের ছায়ার এই পাশে মনে হইতেছে দেয়ালের কর্নারের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, মানে ওই হেল্পার স্পষ্ট বুঝতেছে কেউ দাঁড়ায় আছে। তো সে মনে করছে তার সাথে যে আরেকজন হেল্পার আছে, সে হয়তো সে নাম ধরে ডাকতেছে, এই অমুক, হ্যাঁ এরকম করে বলছে, কি রে তুমি শীষবাজ আস কেন? তো দেখা যাচ্ছে কোনো উত্তর নাই। তো সে আরো কয়েকবার ডাকছে, এই কি রে অন্ধকারে দাঁড়া শীষবাজ আজকে মস্কারি করো আমার লোকে। এটা বলার পরে সে দেখলো ওই ছায়ার ভিতর থেকে কে জানি বের হয়ে হেঁটে চলে গেল ওই পাশে, মানে ছায়ার ভিতরে হেঁটে ওই মানে সামনে ফাঁকা জায়গা ছিল বের ওই পাশে চলে গেল। তো সে অবাক হইল, এটা কে, মানে সে বুঝতেও পারল না। আর তার যে সাথের হেল্পার সে তাকে জানে যে সে ওই কিরকম শার্ট পরে কি, তো ওরকম লাগলো না তার কাছে। তো সে আবার হেঁটে হেঁটে আস্তে করে ওই যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে বেরোতে গেছে, বেরোতে যে তার একটা পা পড়লো পিছনে, কারণ তার খেয়ালই নাই যে ওই পাশে কিন্তু মানে মাটি নাই, মানে পিলারের মতো উঠেছে পর্যন্ত ফাঁকা, মানে তার একটা পা বের হয়ে গেছে এবং সে তাড়াতাড়ি ওই ছোট অর্ধেক দেয়াল ছিল সেটা সে ধাপ করে ধরে ফেলছে হাত দিয়ে, পা ছিলে গেছে অনেকখানি, একটা পা নিচে নেমে গেছিল, তাড়াতাড়ি উঠাইলো, দেখলো যে ও যদি এরকম দুই পা ফেলতো সে মোটামুটি প্রায় পাঁচ সাত ফিট নিচে যায় পড়তো ওই জায়গায়, শক্ত জায়গাটা এই মানে পিলার থেকে উঁচা ওই জায়গাটা। তো একটা দুর্ঘটনা ঘটতো সোজা কথা, তো সহবাক হলো যে এই দিক থেকে কেমনে বেড়ে সুন্দর হাইটে চলে গেল। তো ই ভয় পাইছে আর কি, সেই হেল্পার ভয় পাইছে, সে ভিতরে এসে তাদের যে ওখানে মিস্ত্রি ছিল তার সিনিয়র তারে বলতো সেই জায়গায় এরকম এরকম ঘটনা, এরকম এরকমই পাইছি শীষ দেয় এরকম এরকম ঘটনা। তো মিস্ত্রি বলছে যে তুই যাস কেন, ওই কোনায় গেছেন কেসস কেন, কোনা ভালো না, কেন ওই কোনার মধ্যে মানুষ দেখছে ওই গাছের উপরে কে যেন বুঝা থাকে, ওই নিম গাছ, ওই গাছে দুর্ঘটনা ঘটছিল, কথা আছে ওদিকে যাবি না, আমরা তেন থাকতামই না। সেই মিস্ত্রি বলছে যে আমরা থাকতামই না, এই যে জোর করছে দেখে মালিকে জোর করছে যে এখানে না থাকলে কাজ দিব না, এর জন্য থাকতেছি আমরা, রাতটা বেলা সামনে থাক, সাবধানে থাকবি, আর এই যদি বাথরুম টাথরুমে যাস, ওখান থেকে বাথরুম বলতে কি তারা ওই পুরা ওই জায়গাটার মধ্যে ওই কর্নারের মধ্যে তারা একটা বাথরুম বানিয়েছে টেম্পোরারি, বলছে যে ওখানে যদি যাস সাথে করে ওরে নিয়ে যাবি, যে তার সাথে যে আরেকজন হেল্পার আছে তারে নিয়ে যাবি, একা যাবি না। এরপরও নাকি ওরা অনেক সময় দেখছে ওই বাথরুমের দরজা নাকি ঢুংঢাং করে শব্দ করে, বাথরুমের দরজার মধ্যে শব্দ হয়, মানে দরজাটা মনে খুলে লাগে খুলে লাগে, কিন্তু এটা মোটে ওরকম করার কোনো কারণ নাই। মিস্ত্রিরা দেখছে যে ওরকম দরজাটা মানে এত সহজ এরকম নড়েই না, ওটা টেনে এরকম বাতাসে বাড়ি খাওয়ার মতো বাড়ি খাওয়ানো এত সোজা না। তো যাই হোক, তারা এরকম প্রায় এই ধরনের টুকিটাকি হইত এবং তারা শুয়ে থাকলে বুঝত তারা যে উপরের ছাদটা, তারা যে রুমটা শুয়েছে তার উপরের ছাদের মধ্যে কে হাঁটতেছে, কি টানাটানি করতেছে, তারা ছাড়া কেউ নাই, আর ওখানে কোনো চোট্টরও নাই, মানে জায়গাটা এরকম ফাঁকা, ওখানে চোট্টরও ছিল না তখন। তো যাই হোক, এইভাবে করে মিস্ত্রিরা অনেকদিন থাকলো। তো তারপরে আসছে ঈদের সময়, এখন ঈদের সময় সবাই চলে যাবে, বাড়ি চলে যাবে, এখন একটা তো পাহারাদার লাগবে, এখানে তো আরো জিনিসপত্র আছে, এখানে সিমেন্টের বস্তা আছে, রডের টুকরো আছে, অনেক কিছু আছে, এইগুলো পাহারা দিবে কে? ততদিনে এই বিল্ডিংটা চারতলা দাঁড়ায় গেছে আর কি, পুরা মানে কাজ করতে করতে চারতলা এটার ফ্রেম দাঁড়ায় গেছে আর কি, ওই প্রতিটা ছাদ ঢালাই হয়েছে, শুধু দেয়ালগুলা নাই, মানে পুরো একটা ফ্রেম দাঁড়াইছে চারতলার। তো মালিক তো খুব টেনশনে আছে, মানে মাসুমের মামা খুব টেনশনে আছে, তিনি চিন্তা করতেছেন যে এখন ছুটির সময় কারে রাখবো, ঈদের সময়, মানে তিনি টেনশনে পড়ছেন। তো তিনি বললেন নিজে যে তোমাদের এখানে কাউরে থাকতে বলো, এই কন্ডাক্টরে বললেন যে তোমার এখানে কাউরে থাকতে দাও, সে বলতেছে না আমার লোকরা কেউ থাকতে চাইতেছে না, ওরা বাড়ি যাবে এই সে হ্যান তেন অনেক কিছু। তো তখন মাসুমের মামা চিন্তা করলেন কারে রাখবেন কারে রাখবেন, তো অনেক আলাপ আলোচনা করতে করতে ওই রড মিস্ত্রির এক ভাগনা ছিল, সে ঢাকায় আসতে চায়, তার বাড়িতে একটু সমস্যা, তো তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে সে নাকি থাকবে, বললো বলে ঠিক আছে, তার নাম মানিক, এবং বলছে রড মিস্ত্রি বলছে যে সেও আয়সা কাজ করবে আপনাদের সাথে, মানে রডের কাজ না, সেই সিমেন্টেরই কাজ করবে, সে আয়সা কাজ করবে আর সে পাহারাও দিবে, একটা দরদাম ঠিক করলো মাসুমের মামার সাথে, বলে আচ্ছা নিয়ে আসরে। তো মানিক ছেলেটাকে নিয়ে আসলো তারা, তো তখন কিন্তু মানে রোজার ঈদ শেষ হয়ে যাচ্ছে লাস্টের দুই তিন দিন, তো দুই তিন দিন মানিক ওখানে ছিল ওদের সাথে মিস্ত্রিদের সাথে। তো তারপর যাওয়ার আগে তাকে সবাই বললো যে ভালো মতো থাইকো, ওই সেই কোনো ই করো না, চিন্তা করো না, এইসব চিনাই দিল, হ্যাঁ কিভাবে করে পানি টানি মারতে হয় বা মোটর চালায় এগুলো সব বুঝাইলো টুঝাইলো। তো মাসুমের মামাও ওই লাস্টের দিন মানে চাঁদ রাতের দিন এসে তারা বুঝাইলো যে চিন্তা করো না, এসে আমি ঈদের দিন আসবো, খাবার দাবার নিয়ে আসবো, তোমার দেখে যাবো, এই সেগুলো বলে টুলে গেল। তো যাই হোক, ওই ছেলেটা ওই দিন রাতে থাকলো, সবাই চলে গেছে। চান রাত মোটামুটি এই চান রাতের প্রথম অংশটা তার ভালোই কাটছিল, কারণ এই মাসুমের মামা আসছিল, তারপর মিস্ত্রিরা গেছে, এসে পুরা ঈদের দিন পুরা বিল্ডিং খালি। তো মানিক ছেলেটার কাছে একটু খারাপ লাগতেছিল, সে গ্রাম থেকে আসছে, তার একটা সমস্যায় পড়ে সে আসছিল এখানে। তো যাই হোক, ঈদের দিনটা কাটালে এবং মাসুমের মামাও আয়সা খাবার দাবার দিয়ে গেছে তাকে। তো খাবার দিলেই বা কি, একলা একলাকে আর ভাল লাগে, কেউ তো নাই। আর ওই মানিকের কাছে নাকি আরো খারাপ লাগতেছিল যে পাশের বিল্ডিং ফাঁকা, ওখানেও মানুষ নাই, তারপরও নাই, এরকম এরকম। আর সে মানে এই দুই দিনে ইনডাইরেক্টলি কিছু শুনছে যে এই জায়গাটা নাকি একটু হন্টেড, তো এটাতে সে গায়ে মাখে নাই। সে চিন্তা করছে আর এইটা কোনো ব্যাপার না, কিন্তু একলা থাকতে হবে এটাই খারাপ লাগতেছে তার কাছে, কোনো মানে তাও আবার ঈদের সিজন। যাই হোক, ঈদের দিনটা পার হয়ে গেছে রাত্রেবেলা, তো রাত মানে সন্ধ্যাখানে রাত নামছে, কিছুই তো করার নাই, মানে ওরকম কিছু নাই। আর তার কাছে তখন ওই যে মোবাইল ফোন আছে, বাটন মোবাইল আর কি, তখন তো আসলে ওরকম মোবাইল আসে নাই, সেম ভেরিয়েন্ট নতুন আসা শুরু করছে মনে হয়। তো যাই হোক, বাটন মোবাইল, তো ওইটা দিয়ে সে গ্রামে কথা কথা বললো, একটু বলে টলে সে তার রুমের মধ্যে, যে মিস্ত্রিরা যে থাকে ওই রুমের মধ্যে সে বসে আছে, সময় গড়া যেতেছে, কিচ্ছু করার নাই, এবং মানে দেখার মতো কিছু নয়, টেলিভিশনও নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া করছে সেই আর্লি দুপুরে, মানে একটা দেড়টার দিকে, এখন ক্ষুধাও লেগে গেছে। তো মাসুমের মামা কিন্তু আবার তাকে ওই কাঁচা বাজার দিয়ে গেছিল, কিছু গরুর মাংস দিয়ে গেছিল, পোলাও চাল দিয়ে গেছিল, আর টুকি টাকি পেঁয়াজ টিয়াজ এরকম বাজার দিয়ে গেছিল, বলছিল যে তোমার ইচ্ছা লাগলে তুমি মাংস পোলাও এগুলো রান্না করে খেও। মানে উনি একটু মন খোলা মানুষ ছিলেন মাসুমের মামা, তিনি মানে একটু ফিল করতেছিলেন ছেলেটার জন্য একা থাকবে এরকম। যাই হোক, সে চিন্তা করলো যে এমনিও তো মাংসটা পানি ছেড়া নষ্ট হয়ে যাবে, মাংসটা রান্না করে ফেলি, কিছু করার নাই, এখন রান্না করি। তো সে লেগে গেল কাজে, সে দেখলো যে আসলেই মাংস পানি ছেড়ে দিছে, মানে মানে পানি ছেড়ে পানিটা নিচে জমা হয়েছে এবং শুকায় গেছে মাংসটা। তো যাই হোক, সে পানি ফেলে সে রান্নার কাজে হাত দিল। তো পানিটা ফেলছে যে সে ওখান থেকে বের হয়ে তার যেই রুমটা, এই মানে সে যেখানে থাকে তাতে একটা টিনের চারকোনা রুমের মতো করছে, আর সামনে খোলা আবার পিছনে খোলা। তো হেঁটে যে সেই মাংসের পানিটা মেলা মারছে পিছনে, মেলা মেরে এসে সামনে এই পাশে চুলা নিয়ে বসলো, তার একটা ওই যে কেরোসিনের কুকার ছিল ওইটা নিয়ে বসে মিস্ত্রিরা ইউজ করতো আর কি। তো ওইখানে বসে মাংস রাখছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, এগুলো করে সে মাংস রান্না করবে। তো মোটামুটি চুলাতে উঠাই দিছে, সবকিছু রান্না হচ্ছে, মানে ঘ্রাণ ছুটছে, তার কাছে ভালোই লাগতেছে। কিন্তু একলা একলা তো আর বোর্ড লাগতেছে, না আছে টেলিভিশন, না আছে রেডিও, মানে কোন রকমের লাইফ কিছুর সাথে সম্পৃক্ততা নাই, এমনকি কারোর সাথে ফোন হয়ে যে কথা বলবে, ফোন বিলও তো তখন অনেক বেশি ছিল, ওরকমও না, মানে কনস্ট্যান্টলি ফোনও করা যায় না কাউরে। আর সে তো আসলে খুব মানে আসলে তার ওয়েজ তো খুব কম, সে কিভাবে এত টাকা ফোন বিল অ্যাফোর্ড করবে। যাই হোক, রান্না করতেছে একা একা, ভাল লাগে না। তো যখন নাকি সে ঝোল চড়াই দিল চুলাতে, মাংসের ঘ্রাণ ছুটছে চারিদিকে, গরুর মাংসের ঘ্রাণ, সে হেঁটে হেঁটে ওই সামনের দিকে আসলো, এসে তাকায় দেখতেছে চারিপাশে ঝিঁঝি পোকার একটা শব্দ, নিস্তব্ধতার শব্দ। আর সামনে তাকালে দেখা যাচ্ছে যে ওই যে দূরে বালির মতো মাঠ, সেটার মধ্যে চাঁদের আলো পড়ছে, চকচক করতেছে। আর সেই বালির মাঠের থেকে দূরে একটা জায়গা মনে হয় একটু নিচু, ওই জায়গায় পানি জমে আছে, মানে দেখে মনে হয় একটা বড় পুকুর বা দিঘির মতো। তো চিন্তা করতেছে মানিক যে আমি কি ওদিকে যে ঘুরে আসবো নাকি, এটা চিন্তা করতেছে। আর বামে তাকালে দেখা যাচ্ছে যে বিল্ডিং গুলো, তার পাশে যে দুইতলা একটা মানে বিল্ডিং যে করে রাখছে আর হয়নি, তার পাশে আরো একটা দালান, ওইটা বিল্ডিং, ওইটা কাজ হচ্ছে, কিন্তু মানুষজন নাই, সব খাকা করতেছে এরকম। তো মানিক ওরকম একলা জায়গায় থাকতে যে ভয় পায় তা না, কিন্তু একা একা এটাই খারাপ লাগতেছে। আবার মনে মনে চিন্তা ঈদের সময় আগের ঈদের কথা মনে করতেছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে এক সময় আসলো, দেখলো যে তার মাংসের তরকারি মানে রান্না হয়ে গেছে, সে ওই মাংসের ইটা কড়াইটা নিয়ে তাদের রুমে রাখলো, রেখে সে ওখানে বসে সে আবার পোলাও রান্না করলো, পোলাও মাংস দুটোই রান্না করছে, করে দুইটা রেখে সে হাতটা ধুয়ে চিন্তা করছে খাবে কিনা। হঠাৎ তার মাথায় চিন্তা আসলো যে আমি একটু যাই ওদিক দিয়ে, হেঁটে আসি, ওই যে দেখছি যে পুকুরের মতো আলো পড়ে, ওদিক দিয়ে ঘুরে আসি। তো একবার ভয় পাইছে যে অতদূর যাবো কিনা, কেন বালির এখান থেকে হেঁটে এই যে রাস্তার সামনে ছোট্ট রাস্তাটা পার হয়ে ওই পাশের প্লট গুলো আছে, যেগুলা মানে জাস্ট বাউন্ডারি দেওয়া, হ্যাফ বাউন্ডারি, ওগুলা ক্রস করে তাকে যেতে হবে, যে অনেক দূর হাঁটতে হবে বালির মধ্যে দিয়ে। তো চিন্তা করলো যাই, ঈদে আর কি আছে, এইটা একটা অ্যাডভেঞ্চার। এই চিন্তা করে সে হাঁটা দিল, চিন্তা করলে আসার পর খুব ক্ষুধা লাগবে, তখন খাবো মজা করে, এই চিন্তা করে সে হাঁটা দিছে। তো তার কিন্তু কোনো না আছে ফ্ল্যাশ লাইট, না আছে কিছু এখানে, এই বাড়িতে এখানে যে সে দেখাশোনা করতেছে, এখানে একটা টুল বক্স আছে, ওই টুল বক্সে তালা মেরে রেখে গেছে মিস্ত্রিরা, তো ওখান থেকে যে সে কিছু বের করে দেখবে তাও না, তো এইটাতে তার একটু মেজাজও গরম। যাই হোক, সে মোবাইলটা নিছে সাথে করে লুঙ্গির এরকম কোচার মধ্যে রেখে হাইটে ওদিকে রওনা দিছে। তো হাঁটতে হাঁটতে সে ওই বাউন্ডারি দেওয়াল টল ক্রস করে চলে গেল বালি দিয়ে ও পুকুরের কাছে। তো ওইখানে যে তার একটু ভয় লাগছে, কারণ চারিদিকে ধুধু, মানে একদম ধুধু প্রান্তর, কিচ্ছু নাই, দূরে কিছু এরকম কাশফুল হয়েছে, কিছু কাশফুল হয়েছে আর বাতাসে ওগুলো নড়তেছে, আর এই যে পানি জমে আছে এটা একটা পুকুরের মতোই বেশ বড়, বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই গভীরতা আছে, পানিগুলার ঢেউগুলা থই থই করতেছে, তো থই থই করতেছে, সে থেকে বুঝছে যে ভালোই একটা এখানে মানে গভীরতা। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার ভালো লাগে নাই, সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে কত জায়গায় ঘুরছে কত জায়গায় গেছে, কিন্তু এই জায়গাটা তার জানি কেমন একটু অশুভ লাগতেছে, ভাল লাগতেছে না, এই প্রান্তরটাই ভাল লাগতেছে না তার কাছে। তো যাই হোক, সে ওখান থেকে হেঁটে যখন আসবে তার কাছে হঠাৎ করে মনে হলো আশপাশে ফিসফাস করতেছে কেউ, কেউ ফিসফাস করে কথা বলতেছে, মানে মানুষজন যদি একটু কানাঘুষা করে কয়েকজন মিলে এরকম, তো একটু কেঁপে উঠছে মানিক, তাকাইছে, ঘুরে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই, পুরো ফাঁকা, কিন্তু ওই যে পিছনে যে ওই যে কাশফুলগুলো এরকম নড়তেছে, এটাই কেমন জানি ভয় ভয় একটা অবস্থা। তো মানিক চিন্তা করলো যে না, এরকম আশাটা ঠিক হয় না, এখানে কি না কি আছে, আবার একটু ভূতের ভয়ও পাইতেছে, সে শুনছে মানুষের কাছে এগুলা। হাঁটতে 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 আবার চলে আসলো সে ওই বাউন্ডারিগুলো, যখন সে ক্রস করতেছে তার কাছে কেন জানি মন হইতেছিল ওই পাশ থেকে তাকে কেউ দেখতেছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশ থেকে, মানে সেই যেটা পার হয়ে আসতেছে ওখান থেকেও দেখতেছে। তো ভয়ে আর মানিক পিছন ফিরে তাকায় নাই, সে হেঁটে রাস্তা ক্রস করে চলে আসলো তাদের বিল্ডিং এ, তাদের বিল্ডিং এ এসে সে ঢুকছে মেন এন্ট্রেন্স দিয়ে, মেন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই তাদের যে ঘরটা যেটার মধ্যে তারা থাকে টিনেরই দেয়া, সে কিন্তু দরজা আবার তালা টালা মারে নাই, দরজাটা জাস্ট ভেজা রেখে গেছিল, তার কাছে মনে হলো দরজাটাকে কেউ টেনে সরাই দিল এই পাশে, মানে তাদের রুমের। সে চিন্তা করলো আরে কে ঢুকছে, কি ব্যাপার, সে তাড়াতাড়ি গেল ঘরের কাছে, তো ঘ্রাণ আসতেছে, তার রান্না করে গেছে, রান্নার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওই জায়গায়। তো সে আস্তে করে দরজাটা খুলে ঢুকলো ঘরের ভিতরে, টিনের দরজা কিন্তু, মানে টিন দিয়ে জাস্ট পার্টিশনের মতো করা, চারপাশে এক পাশে দেয়াল আছে বিল্ডিং এর। তো ঢুকছে, ঢোকার পর তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তো সে আন্দাজে বুঝলো যে এখানে হারিকেনটা আছে, হারিকেনটা সে হাত দিয়ে নিল আর ওখান থেকে ম্যাচ নিল, নিয়ে সে ম্যাচটা জ্বালাইলো, জ্বালায় হারিকেনটা জ্বালাইছে, তো হারিকেনের আলো একটা জ্বলে উঠছে, তো তাকায় হারিকেনটা সামনে ধরে সে মেলে দেখতেছে কি আছে, তো দেখতেছে যে চৌকি, এদিকে মিস্ত্রিরা শুইতে এই পাশে সেও শোয়, তো ওই চৌকি তার পাশে, এই পাশে সে রান্না করার জিনিস রাখছিল, ওইদিকে সে দেখলো, দেখলো যে না তার হাড়ি টাড়ি সব ঠিকই আছে, তো এইখানে সাউন্ডটা করলো কে, স্পষ্ট সে শুনছে যে দরজা টান দিছে কেউ। তো সে যখন ওইদিকে দেখতেছে হঠাৎ করে তার মনে হলো পিছনে আবার গেটে সাউন্ড হয়েছে, তো সে ঘুরল, ঘুরে তাকানোর সাথে সাথে তার কাছে মনে হলো কি একজন হেঁটে গেছে ওদিক দিয়ে, মানে হাইটা ওদিক দিয়ে যাচ্ছে। মানিক সাথে সাথে বলে কেরে কেরে, এটা বলে সে এক হাতে একটা শাবল নিল, তাদের এখানে একটা স্পেশাল শাবল রাখা আছে, শাবলটা নিয়ে সে হারিকেন নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছে ওদিক থেকে। তো বের হয়ে দেখতেছে কেউ নাই, তো এদিক ওদিক তাকাই তাকাই তো মনে হচ্ছে যে তাদের যে সিঁড়িটা দুইতলা, ওই সিঁড়ি দিয়ে কেউ উঠে যাচ্ছে ওদিকে, এবং সে একদম স্পষ্ট শব্দ পেয়েছে পায়ে। তো সে আবার বলছে ওই কে, ওই কে হেনে উঠুসকে বলে, তার তো আবার এখানে মানে একটা পাহারা দেওয়ার কাজ, সে তাড়াতাড়ি ওই সিঁড়ি দিয়ে উঠে গেছে হারিকেন নিয়ে, এবং তার ভালোই সাহস এইসব দিকে, মানে সেই চোট টোট এগুলো কিছুই ভয় পায় না মানে। তো সে হারিকেন নিয়ে দুইতলা উঠে গেছে, দুইতলা উঠে সে দেখেছে তিনতলায় উঠছে, তো সে ওইটাকে ফলো করে করে উঠতেছে, তিনতলা থেকে চারতলা কিন্তু ছাদ, এরপর কিন্তু কিছু নাই আর চারপাশ কিন্তু খোলা। তো চারতলার দিকে যখন মানিক ঘুরে উঠতেছে, মানিক মনে হলো এক নজরে দেখলো যে একটা মেয়ে উঠে যেতেছে ওখানে, মেয়েটা সমস্ত শাড়ি পরা, চুলগুলা খোলা ছাড়া, তো সেগুলো মেয়ে উঠছে কোথেকে, তার মাথার মধ্যে এটা একটা মানে চিন্তা ঢুকে গেল, এখানে মেয়ে আসছে কোথেকে, আর মানে এই কেসগুলো তো সাধারণত ভালো হয় না, কোথাও যদি এরকম মানে মেয়ে মানুষ থাকে এরকম, সে তার মনের মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা ঢুকে গেল ভিতরে। তো সে একটু সাবধান হয়ে গেল, সে আর মানে এই যেই স্পিরিট নিয়ে উঠতেছিল ওইভাবে ওঠা শুরু করলো না, সে আস্তে আস্তে চিন্তা করলো এখানে মেয়ে আসছে কোথেকে, এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে করে উপরে উঠলো। তো দেখতেছে ওই যে তাদের যে ছাদের যে গেটটা, ওইখানেও কিন্তু মানে এই চারতলা উপর ওঠার যে দরজাটা করছিল ওইটা একটা টিনের দরজা দিয়ে রাখছিল তারা, ওইটা খোলা, পুরো ছাদের থেকে হু হু করে বাতাস নামতেছে। তো মানিক সাধারণত ছাদে উঠতো না, কারণ তাকে মানা করছিল এখানকার যে মিস্ত্রিরা, দুই তিন দিন তো ছিল সেখানে, তারা মানা করছিল যে ছাদে উঠো না, ছাদটা ভালো না, তো সে ওই ওই কথাটা শুনছিল। তো হু হু করে বাতাস আসতেছে, কিন্তু যেহেতু সে দেখছে কে উঠছে ছাদে, মেয়ে মানুষ, সে চিন্তা করে সে আস্তে করে ছাদের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে, হারিকেনটা রাখলো এক পাশে, রেখে সে এদিকে তাকাইলো, কিচ্ছু নাই, ফাঁকা দেখা যেতেছে, দূরে বিল্ডিং অনেকগুলা এবং দূরে পিটি পিটি লাইট দেখা যেতেছে শহরের, মানে ওইখানে মেইন রোড ওই রাস্তাগুলো, আর বাঁদিকে তাকাইলো এই পাশে দেখা যাচ্ছে যে আরেকটা বড় বিল্ডিং হইতেছিল, মানে বড় বিল্ডিং এর সারি, সেগুলোর মধ্যে মানে একদম হচ্ছে শুধু স্ট্রাকচার, একটা দানবীয় স্ট্রাকচার, কিচ্ছু নাই জায়গা, আর ফাঁকা জায়গাটা ল্যান্ডটা দেখা যেতেছে। ইমিডিয়েটলি বাবাসে তাকাইলো, দেখলো ওই যে পাশের যে নিম গাছটা এটা তার বিল্ডিং ছাড়াও প্রায় অনেকখানি কুচা, তো সে কিন্তু মানে ওই যে তার মানে ভাষা ভাষা শুনছে, সাথে ওখানে যে হেল্পাররা ছিল তাদের কাছে ভাষা ভাষা শুনছে যে ইনিম গাছ ভালো না, মানুষজন অনেক কিছু দেখছে এখানে। তো মানে এটা শুনে তার একটু গাগাটা দিছে, তখন তো নিম গাছটার দিকে তাকাইলো, তারপরে সে ডানে তাকায় ঘুরে গেল, সেই যেখান থেকে ঢুকছে ওই পাশে ঘুরে গেল, ওই পাশে ঘুরে দেখতেছে ফাঁকা জায়গা কিচ্ছু নাই, হারিকেনটা কিন্তু রেখে দিছে। তো সে আস্তে করে তার কোচর থেকে তার মোবাইল ফোনটা বের করছে, যে সে চিন্তা করছে যে সে তার মানে বসকে কল দিবে, মানে মাসুমের মামাকে বলবে যে আমি এই বিল্ডিং এ মানুষ দেখছি, একটা মেয়ে দেখছি মনে হয়, এটা কে চিন্তা করতেছে সে, যেটা বলবে। তো মোবাইলটাকে সে বের করে নিছে কোচর থেকে, আর একাতে সামনে শাবলটার বাগায় ধরে রাখছে সামনে। তো সে চিন্তা করছে আর একটু সামনে দেখি, মানে কাউকে দেখি না, মানে আমি কি বলবো যে হঠাৎ মেয়ে দেখছে, আবার ছাদে যায় দেখি মেয়ে নাই, এটা তো কেমন কথা। এই চিন্তা করে সারাটু দেখার জন্য ঘুরে একটু সামনে গেছে, কাঠ কতগুলো স্তূপ করে রাখা, এবং ওই যে রাতের নিস্তব্ধতা, শব্দ আসতেছে ঝিঝি পোকার টাক, আর বাতাস পরপর পরপর করে বাতাস বইতেছে অনেক, মানে এখানে ফাঁকা জায়গা তো অনেক বাতাস। এখান থেকে সে দেখতে পাচ্ছে চাঁদের আলো পড়ছে, দেখতে পাচ্ছে যে দূরে ওই পাশে তার ডান দিকে এখানে আরো গাছপালায় দিকে আর ওই দূরে ওই যে মাঠ, এগুলো দেখতে পাচ্ছে সে। একটু সামনে বাড়তে সে হঠাৎ করে দেখলো একটা পিলারের পাশ থেকে কিছু একটা নড়ল। তো সে থমকে দাঁড়াইছে, থমকে দাঁড়াতে দেখতেছে যে পিলারটার পাশ থেকে একটা মেয়ের অবয়ব বেরিয়েছে, একটা মেয়ে, শাড়ি পরা একটা মেয়ে, এবং তার চুলগুলা সামনে দিয়ে ঢেকে রাখছে, মানে চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। তো সে একটু থতমত খেয়ে গেছে। তো সে ওইখানে বলছে আপনি কে, এখানে কেমনে আইসেন, এটা বলতে বলতে সে দেখলো মেয়েটা সেই ছাদের থেকে আস্তে আস্তে ভেসে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে। এটা দেখে তো আসলে মানিকের সারা শরীর জমে গেছে পুরা, মানে সে আর নড়তে পারতেছে না, সে দেখতেছে মেয়েটা উঠে গেল, মানে মাটি মানে সেই যে ফ্লোর থেকে উপর দিকে উঠে গেল, প্রায় 3-4 হাত উপর উঠে গেল, উঠে যে হাসতেছে, ঠিক ঠিক হাসি। হঠাৎ করে তার হাত দিয়ে এরকম দূরে দেখায় বললো, দূরের দিকে দেখায় বললো, কিন্তু যা, সে একদম পুরো কণ্ঠ শূন্য, কণ্ঠটা ভয়ঙ্কর একটা কণ্ঠ, কেমন খ্যান খ্যানে কণ্ঠ, যেটার সাথে স্বাভাবিক কোন মানুষের কণ্ঠের মিল নাই, বলে হিন্দে যা ভাগ, এরকম করে বললো। মানিক ভয়ের চোটে, মানে আসলে তার মানে ওইখানে দাঁড়ায় থাকার মতো এক বিন্দু সাহস তার নাই, সে ছেড়ে দৌড় দিছে শাবলটা ওখানে ফেলে দিয়ে, দিলিম করে শাবলটা পড়লো, সে দৌড়া ওইখান থেকে গেছে, যাওয়ার সময় ছো মেরে শুধু হ্যারিকেনটা নিয়েছে সে, মানে সিঁড়িতে নামতে পারবে না, নাহলে সিঁড়িতে নামতেছে আর ভয় পাচ্ছে মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসবে, পেছনে পেছনে কেউ আসবে। সে দৌড়াইতে দৌড়াইতে সে একদম বাসার থেকে বের হয়ে গেল, ওই মূল দরজা দিয়ে বের হয়ে দৌড়ায় সে সামনের রাস্তা উঠলো, সেখান থেকে দৌড়াইতে দৌড়াইতে সে একদম রাস্তার মাথায় চলে গেছে। মাথায় গিয়ে সে চিন্তা করলো যে আমি তো ফেলে যাইতেছি, এটা তো ঠিক হইতেছে না, এটা কেমন কথা, আমার তো জানানো উচিত। তখন সে ফোনটা নিয়ে কল দিল, ওই তার মালিকের নাম্বার সেভ করা ছিল না, কল দিল। তো অনেকবার রিং হওয়ার পর মাসুমের মামা ফোন ধরছে, তিনি আবার তার বাসায় গেস্ট আসছিল, ব্যস্ত ছিলেন তিনি, তিনি ধরলেন, বললেন কি ব্যাপার। তো বললেন যে আমি এখানে থাকতে পারবো না স্যার, এরকম সমস্যা, আমি ওই বাসায় যাবো না। তো মাসুমের মামা তো বললে বলে কি হয়েছে, সে বলে যে না আমি আর যাবো না ওই বাসায়, হ্যাঁ আমি চলে যেতেছি এখান থেকে, কোথাও যাইতেছি কে আমি জানি না, আমি দোকানে দোকানপাটে থাকুম রাত্রে বা বাজারে বসে থাকুম, আমি ওখানে যাবো না। তো মাসুমের মামা তো খুব টেনশনে বললেন, তখন তিনি বাধ্য হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে যাও, তুমি ওখানে দাঁড়াও, ওইখানে কোথাও একটা জায়গায় থাকো, আমি আসতেছি। তো উনি তখন বললেন যে আমি আসতেছি, বলে ফোনটা রাখলো। তো মানিক ওইখানে ওই রাস্তার মোড়ে যে জায়গাটা, ওই মানে ওই যে নিচু রাস্তায় নামার জন্য যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কোন একটা ল্যাম্পপোস্ট আছে, এবং এই পাশে কিন্তু দোকানপাট কিছু আছে বন্ধ, মানে ঈদের মধ্যে তো এগুলো কিচ্ছু খোলা নাই। তো ওইখানে সে চুপচাপ করে ল্যাম্পপোস্টের কাছে দাঁড়ায় থাকলো, তার অনেক ভয় লাগতেছিল মালিকের কাছে, তার কাছে মনে হচ্ছিল যে কোনো দিক থেকে অশরীরী চলে আসবে এরকম, আর জায়গাটাই নাকি এরকম ভয়ঙ্কর ছিল, তার দিকে একদম মানে খোলামেলা তো কিচ্ছু নাই, এরকম রাতের বেলা এরকম ভয়ঙ্কর নিশুতি জায়গায়। তো সে চুপচাপ খাম্বার সাথে এরকম ওখানে লাইট জ্বলতেছে, ওইটাই তার কাছে যতটুকু সাহস আর হাতে মোবাইল ফোনটা, আর মনে মনে সে যতটুকু দোয়া দরুদ জান্ত পড়তেছে মনে মনে। অনেকক্ষণ সে মানে ঝিমায় গেছে, সে মানে ওখানে বসে পড়বে এরকম সময়, তো তখন সে দেখলো যে ওখানে একটা পুলিশের গাড়ি যাচ্ছে ওদিক দিয়ে, মানে লাইট ফেলার গাড়ি যেতেছিল, কাছে আসতে হচ্ছে পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি তাকে ওরকম বসা দেখছে দূর থেকে, পুলিশের গাড়ি এসে থামছে, থেমে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কে তুমি, কে কি ব্যাপার অনেক জিজ্ঞাসাবাদ করছে। তখন সে বলছে যে আমি সাইডে কাজ করতে, এইখানে কি, তো বলছে যে আমি এখানে ভয় পেয়ে এরকম আসছি। তো পুলিশটা মুখ চাওয়াচাই করছে, বলে কিজের ভয়। তো সে সব বলছে যে পুলিশ জেলেছে তাকে বলছে। তো সেই পুলিশ অফিসার নাকি হাসতে এসে বলে আরে এগুলো কিচ্ছু না, এর ভয়ের কিছু না, আরে কোনো ব্যাপার নাই সেই। তখন তিনি বলছেন যে না স্যার আমার ওই জায়গায় পাঠায় না, এখন অনেক ভয় পাইছে, মালিকের ফোন করছে, মালিক আসতেছে। তখন নাকি ওই মানে পুলিশের লোকগুলো ওখানে দাঁড়াইছে কিছুক্ষণ, মানে আরো ভেরিফাই করার জন্য যে মানিকের কথা সত্যি নাকি, তারা ওখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিল তাদের গাড়ি, নিজেরা নিজেরা কথা বলতেছিল। অনেকক্ষণ পর মাসুমের মামা আসছে, গাড়ি নিয়ে আসছে উনি। তো এসে দেখেন ওইখানে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি যে গলির মাথায় যেখানে তো ওনারা নামে আর কি ওখানে। তো দেখে তো উনি একটু টেন্সড হয়ে গেছেন, কি ব্যাপার। তো উনি ওখানে কাছে আসতেই যখন থামছেন দেখেন যে ই মানিক ওখানে বসে আছে খাম্বার নিচে, পুলিশ ওখানে বসা। তো উনি নেমে বললেন যে কি ব্যাপার। তো পুলিশের লোকটা বললো আপনার ছেলে মনে ভয় পাইছে, আপনারই তো এখানে কাজ করে। তো বললেন যে হ্যাঁ। তো পুলিশ কনফার্ম হয়ে তারা ই হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। তো উনি তাদেরকে তার ভিজিটিং কার্ড দিলেন, বললেন এই যে আমার প্রজেক্ট এখানে, এই ঘটনা। তো তারা বললেন যে হ্যাঁ, এই ছেলেটার আমরা এখানে বসা দেখছি, ও বলে ভয় পাইছে। হ্যাঁ, এই ভূতের ভয়, এখন কি করবেন, এলাকা তো খালি, মানুষ তো ভয় পাইতেই পারে, ঠিক না, বয়সও তো বেশি না ছেলের, এই একা থাকছে এখানে, এটাও একটা ব্যাপার, যাই হোক দেখেন কি করবেন বলে পুলিশ ওখান থেকে পরে বিদায় নিল। তো মাসুমের মা মানিককে নিয়ে গেলেন সাইটে। তো সাইটে যাওয়ার পর ওই মানিক আর ভয়ে সাইটে ঢুকতেই চায় না, ভয়ের চোটে। মাসুমের মামা সহ গেলেন, ওনার আবার গাড়ির গ্লভের মধ্যে ওনার ই ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, এটা মেরে ঢুকলেন। ঢোকার পরে ওই ভিতরে বসলেন, বসে টসে তাকে বললেন যে তুমি খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করো। তো মানিক খাওয়া দাওয়া করবেই না, বলো যে আমি খাওয়ানো, বলছে আরে তুমি রান্না করছো তুমি খাবো না মানে, এটা কোনো কথা, এটা মানে কি বলো তুমি, তোমার খিদা লাগে নাই? তখন সে মাথা নড়লো মানিক, যে হ্যাঁ খিদা লাগছে, বলে আরে খাও তুমি, দেখো প্লেট থাকলে আমারও দাও আমিও খাই, তুমি রান্না করছো, বলে হ্যাঁ। তো মাসুমের মামা মানিকের সাথে বসে ওখানে খাওয়া দাওয়া করলো, উনিও খাইছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে মানিকের সাথে গল্প গুজব করলো, করে বললো আচ্ছা থাক আজকে ঈদের রাত, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি আমার বাসায় চলো। তাই বলে বললো যে তুমি আজকে এখানে শিকল দিয়ে মেরে দাও, তালা আছে না, বলে যে হ্যাঁ। তো ওই শিকলটা নিল, নিয়ে উনি সহ তালা টালা মেরে ওই জায়গায় দেখলো, তিনি বললেন যে যাক আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে, বলে চলে আসলেন। ওনা গাড়িতে করে নিয়ে গেলেন মানিকের বাসায়। তো ওই দিন মানিক মাসুমের মামার বাসায় ছিল। তো পরদিন মাসুমের মামা ওনাদের গ্রামে খবর দিচ্ছেন, আবার বলছে ইমিডিয়েটলি যদি কোনো লোক থাকে আরেকজনকে সাথে দিতে, যাতে মানিকের সাথে থাকবে আর কি। এরকম এরকম খুঁজে টুজে অনেক কষ্ট একজনকে মানে আরো বেশি বেতনে পাইছেন। হওয়ার পর মানিকরে দিয়ে ওই ছেলেকে দিয়ে দুজনরে দিয়ে উনি ওখানে রাখলেন। তো ওরা মোটামুটি ওখানে, তারপর ওই দুজন মিলে ছিল কয়েকদিন, তারপরে মিস্ত্রিরা আসছে। তো ওই দুজনও নাকি বিভিন্ন রকমের ভয় পেত, মানিকের সাথে যার একটা ছেলে ছিল বদরুল নামে, সেও নাকি অনেক এরকম শব্দ টব্দ শুনছে, যে তাদের ওখানে ওই কাঠ ফেলে দেয় উপর থেকে নাড়ে চাড়ে, তারা যখন ঘুমায় ওখান থেকে হাঁটে, তারপরে যে তাদের যে টিনের যে পাশে যে দেয়াল করছে টিনের মধ্যে আছড় কেটে যায় কে, তো মানে ই তো মানিক নাকি আবার বদরুলকে ভয় কাটাইতো তখন, বলে আরে কিছু না বিলাই বিলাই গেছে ওখান দিয়ে, আরে গেছে ওখান থেকে কুত্তা হিটা গেছে, এগুলো বলে নাকি ভয় কাটাইতো। তো মানিকও নাকি আবার বদরুল আসার পর বেশ খানিকটা সাহস হয়ে গেছিল, কারণ দুইজন যেহেতু আরেকজন সাথে আছে। তো ওইখানে আসলে ব্যাপারটা যা ঘটছিল, যেটা পরে মানিক শুনছিল, মানিক শুনে পরে এগুলো শেয়ার করছে, যে ওই জায়গায় তো ওই যে পাশের বাড়িতে বলছে যে কি ইনসিডেন্ট ঘটছিল পাশের প্লটে, এরকম একটা দুর্ঘটনা ঘটছিল, ওই নিম গাছটার মধ্যে কেউ ঘটাইছিল। তো সেটা অনেকে বিশ্বাস করে যে ওইটারই মানে ইটা এখানে এসে প্রবলেম করে, সমস্যা করে। আর ওই যে খোলা মাঠ যেখানে ওই যে পুকুরের পাড়ে গেছিল দেখতে মানিক হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা সময় মানে ওই জায়গাটা এমন জায়গা ছিল যে ওইখানে নাকি মানুষ রাতের বেলা ওই যে দেখা যেত দুষ্কৃতিকারীরা কাউকে কিছু করলে ওখানে যে ফেলে দিত, ওই জায়গাটায় তো ওখানে ফেলে দিল, ওই জায়গাটা এমনি হন্টেড, ওই জায়গায় নাকি ওইখানকার যারা আরো ওই সাইডের যারা মানুষজন ছিল তারা ওইখান থেকে চলাফেরাই করতো না, যাইতোই না রাত্রেবেলা, ভয় পেত অনেকে, কারণ অনেকেই নাকি এরকম ওই কাজ দিয়ে যাওয়ার সময় দেখছে যে ওখানে কে দাঁড়ায় আছে এরকম, মানে আবার অনেকে স্কন্ধ কাটা ভূত দেখছে ওইখানে। তো এগুলোর জন্য ভয় যেত না। তো মানিক তো ওই দিন গেছিল, আর মানিকদের ওই বিল্ডিং এগুলো হইতো, পরে যে বিল্ডিংটা যখন নাকি হয়ে যায় কমপ্লিট হয়ে যায়, মানে মাসুমের মামা যখন বিল্ডিং এর কাজ শেষ করে ফেলে, উনি কিন্তু কাজ শেষ করছে এবং উনি এর মধ্যে কয়েকবার মানে ওনার পরিচিত হুজুরদেরকে এনে এখানে দোয়া দরুদ পড়াইছেন, বিল্ডিং এ ব্যাপক দোয়া দরুদ পড়াইছেন, এবং পাশের ওই প্লটের মানুষটাকে বলছিলেন যে আপনার এই গাছটা সমস্যা করতেছে, আপনি গাছটার এখানে দোয়া দরুদের ব্যবস্থা করেন, কিছু একটা করেন, মানুষজন নিয়ে আসে, আপনার প্লট খালি পড়ে থাকে, গাছগাছালি হয়ে গেছে, এটার অয়েল আপনি কাজ করেন, বিল্ডিং করেন বা আমাদেরকে দেন আমরা করে দিই, এরকম বলছিলেন। তো উনি নাকি আবার মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটা সি করছিলেন, উনিও নাকি এমনি দোয়া দরুদ পড়াইছেন তার জায়গার মধ্যে। আর মোট কথা মাসুমের মামা ওখানে দোয়া দরুদ পড়ায় জায়গাটাকে ই করছিলেন, বন্ধ করে দিয়েছিলেন বাড়িটারে। তো বাড়িটা হওয়ার পর এর জন্য নাকি কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই বাড়ির ছাদে নাকি শব্দ পেত মানুষ, বিভিন্ন কে হাঁটে চলে এরকম করে, আর পাশের ওই দুইতলা বাড়ি নাকি আরো অনেক দিন পর্যন্ত এরকম পড়েছিল। তারপরে যে হয়েছে প্রায় 5-7 বছর পরে ওই দুইতলা বাড়িটা কমপ্লিট হয়েছে। তো ওই জায়গায় যেখানে বাড়িটা মাসুমদের মামা যেখানে করছিল বাড়িটা, ওই জায়গায় নাকি এখন অনেক বাড়ি ঘর হয়েছে, খুবই অন্যরকম। তো বলছে যে ওইখানে আরো অনেক বাড়ির মানুষেরও অনেক এরকম ভয়ের ঘটনা আছে। তো যাই হোক, এই ছিল মাসুমের শেয়ার করা ঘটনা। রবিউল ইসলাম মাসুম তিনি শেয়ার করছেন, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এরকম কনস্ট্রাকশন এলাকার ঘটনা কিন্তু আমি এরকম শুনলে আমার কাছে ভালোই লাগে, কারণ বেশ স্পুকি কিন্তু ব্যাপারটা। আর যত সহজ মনে হয় ব্যাপারটা কিন্তু তত সহজ না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এরকম একটা খোলা বিল্ডিং এ যেখানে আশেপাশে বাড়িতে আর কেউ নাই এবং পাশে একটা হন্টেড প্লট, এখানে কি আসলে আপনারা কেউ থাকার সাহস করবেন? অনেকে হয়তো বলবেন, করবেন, কারণ অনেকে মেসেজে লেখেন, অনেকে লাইভ চ্যাটে লেখেন যে হ্যাঁ আমি থাকতে পারি, আমি একলা যেতে পারি। এটা কিন্তু বলা অনেক সহজ, কিন্তু করাটা এত সোজা না। কারণ আপনি যখন একা থাকবেন তখন কিন্তু আপনার সাথে কেউ নাই, আপনি যখন ওই জায়গায় যাবেন তখন আপনি বুঝতে পারবেন ওখানকার ফিলটা কি। আমি অনেক সাহসী মানুষকে দেখছি এরকম কথা বলছে কিন্তু নিজে একা যেতে পারে না। আসলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। মানুষের মন কোনো কিছু না কোনো কিছুতে বেশ ভয় পেতে থাকে, কিছু না ঘটলেও ভয় পায়। তো যাই হোক, আজকের মতো এতটুকুই ছিল অনুষ্ঠান। শেয়ার করে ফেললাম আপনাদের সাথে ঘটনাগুলো। আজকের মতো আমি চলে যাব, ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে থার্সডে নাইট পিএন নিয়ে। চলে আসবো আমার আহমেদ বাবু পেজে। আপনারা যারা সেখানে অনুষ্ঠানটি শোনেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটিকে ফলো করে রাখতে। আর আমাদের অদ্ভুতুলের পেজ আছে, সেটাকে ফলো করতে, আমাদের অদ্ভুতুলের ফেসবুক গ্রুপ আছে সেটাতে জয়েন হয়ে যেতে, প্যাট্রিয়নে চেক করতে, সেখানে কিন্তু থার্সডে নাইট পিএন এপিসোডগুলো কোনো অ্যাড ছাড়াই ওখানে চলে। এবং সাথে আপনারা যদি মেম্বার হন তাহলে আমাদের অ্যাডবিহীন গুড সাউন্ড কোয়ালিটির অদ্ভুত এপিসোডগুলো পাবেন, আরও স্পেশাল অনেক কন্টেন্ট পাবেন, সেগুলো প্যাট্রিয়নে যে চেক করতে পারেন। তাহলে আজকের মতো আমি চলে যাব, ইনশাল্লাহ দেখা হবে থার্সডে নাইট পিয়ারে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, তারা।